This track was downloaded from FusionBD.com. স্বাগত বন্ধুরা কুয়াশার রাতে, শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, আর সাথে আছি আমি শারমিন। শুরু হয়ে গেছে আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান কুয়াশা, এবং শুরুতে বলে রাখি কুয়াশার একটি বই বের হয়েছে আমার সম্পাদনায়, যেটা অন্বেষা প্রকাশনে পাওয়া যাচ্ছে। এবং আজকে আমি ছিলাম সেখানে, প্রচুর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, যারা বইটি কিনেছেন আবার কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন বলেছেন, তাদেরকে অনেক অনেক, তাদেরকে না সবাইকে, যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত জাননি অবশ্যই একবার যাবেন। এই মুহূর্তে আমার সাথে আছে ইমন রূপসা থেকে, রূপসা খুলনা থেকে। হাই শারমিন আপু, আমি এখন তোমাকে শুনতে পারছি না, আহারে বাকিটা লিখিনি। পুলক লিখেছে ঢাকা থেকে, হাই শারমিন আপু হাউ আর ইউ, আরেকদিন পর, অনেকদিন পর সরি, আজকে কুয়াশা শুনছি, আজকে কুয়াশা ইন্টারেস্টিং ভয়ের হবে। ইট ইজ মাই ফেভারিট ভৌতিক শো, আই লাইক দিস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। রুলমান লিখেছে উত্তরা থেকে, আমি কুয়াশার রেগুলার লিসনার বাট আজকে ফার্স্ট SMS করলাম, প্লিজ পড়বেন। চাঁদপুর থেকে SM আলাউদ্দিন লিখেছেন, আপু টেক মাই সালাম, আপু আজকের কুয়াশার অপেক্ষায় আছি, দীর্ঘ 4 মাস পর শুনবো, তোমাদের সাথে আছি আমি, আমার স্ত্রী ফারজানা, তোমার ফ্রেন্ড, ওকে ওয়েলকাম জানো আপু। ফারজানা আমার ফ্রেন্ড, ওকে ওকে জানে শুনছে, সবাই আমার ফ্রেন্ড, আচ্ছা ওয়েলকাম ফারজানা। আর অন্তু দেবনাথ বুড়িঘাট থেকে লিখেছে, আপু কেমন আছো? আপু মামার বাড়ি বেড়াতে গিয়ে কুয়াশা মিস করলাম, আজ থেকে মিস করব না। এলাই লিখেছে চিটাগং থেকে, শ্যামিন আপু আপনার কুয়াশার জন্য একটা মতামত পাঠিয়েছি, মেইলটা চেক করবেন, করব। নাফি লিখেছে, শ্যামিন আপু তোমাদের কুয়াশার টিম অনেক পরিশ্রম করো, তোমাদের কুয়াশার টিম অনেক পরিশ্রম করে, আমি তোমাদের সঙ্গে সব সময় পাশে আছি, থাকবো, থেকে যাব। আচ্ছা থ্যাংক ইউ। এটা কে লিখেছে? সোহি তাজ নিশান গফরগাঁও থেকে, আপু আজকে কুয়াশার গল্প অদ্ভুত হবে, আমার ফ্রেন্ড নাইম হাসান, শুভ হৃদয়, সাদিক, প্রাণ, আদিল শুনছে, তাদেরকে ওয়েলকাম করো, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জামিল হাসান লিখেছে নারায়ণগঞ্জ থেকে, লাভ ইউ শারমিন আপু অ্যান্ড সেতু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি ইথিকা, আমি এবার ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে আইডল স্কুলে টিকেছি, আমার জন্য দোয়া করো। বাহ, খুবই চমৎকার খবর, এরকম কোনো সফলতার খবর বা ভালো খবর দিতে আসলে মন ভালো হয়ে যায়, অনেক দোয়া করছি তোমার জন্য, তুমি আরো ভালো করে পড়াশোনা করো, যাতে আরো ভালো করতে পারো ভবিষ্যতে। শফিকুল ইসলাম লিখেছেন মত খোলা, কোথা থেকে জায়গাটা আমি চিনলাম না, হাই আপু কেমন আছো, আমার আমি আই এম নিউ, SMS-টা পড়ো। আর সবই একই SMS অনেকবার, তো ঠিক আছে জানিয়ে দেব। এখন ভ্যালেন্টাইন্স ডে তো অলমোস্ট চলে এলো, কি ভাবছেন আপনার ভ্যালেন্টাইনকে নিয়ে ডিনার ডেটে কোথায় কোথায় যাবেন? ওয়েল, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ অলরেডি আপনার ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান করে রেখেছে। আপনার জন্য আছে বনানীর ফ্লোর 6 লাউঞ্জে দুজনের জন্য এক্সক্লুসিভ ফ্রি ডিনার ডেট দিতে নেওয়ার সুযোগ। আরও জানতে হলে আপনাকে ভিজিট করতে হবে গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজের ফেসবুক পেজে। আর আমরা চলে যাব আজকে প্রথম ঘন্টার যে কাহিনী রয়েছে, খুবই চমৎকার কাহিনী, কাহিনীটার নাম হচ্ছে ভূতের বাড়ি, লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, আর পরে শোনাবে সেতু। প্রথম পর্বটা এখন শুনবো, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাবো পরের পর্ব, তারপরে ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221।
টম সাহেব বলছেন, সম্প্রতি একজন পুরনো বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, হাসতে হাসতে তিনি আমাকে বললেন,
দেখো টম, এই লন্ডন নগরে একখানি ভূতের বাড়ি আছে,
আমি উত্তর দিলাম, তাই নাকি? সত্যি বলছো? তাকে তামাশা করছো তুমি? তুমি পণ্ডিত লোক, তোমার আবার ভূতের বিশ্বাস? বন্ধু বললেন, না না তামাশা নয়, সেই বাড়ি আমি ভাড়া নিয়েছিলাম, 3 দিনের বেশি তাতে থাকতে পারিনি, বিশেষ কিছু যে ভয়ানক দেখেছি তাও নয়, তবে কিরূপ শব্দ হয় মনের ভিতর মানে সবসময় যেন একটা আতঙ্ক, কিন্তু সেই বাড়িতে একজন বৃদ্ধা থাকে, কি করে থাকে তা সেই বলতে পারে। বৃদ্ধা আমাকে বলল যে কোনো ভারতীয়ই সে বাড়িতে 2 দিনের বেশি নাকি থাকতে পারে না।
বন্ধুর কথা শুনে আমি ভাবতে লাগলাম, ভূতের বাড়ি, এতদিনের পর বুঝি আমার সাধ মিটল। ভূত কেমন দেখতে চিরকাল আমার মনে অন্যরকম একটা বাসনা কাজ করে, সেই সাধ মিটানোর জন্য আমি শ্মশানে মশানে বনে জঙ্গলে ঘোর নিশীথে কত যে ঘুরেছি তার কোনো ঠিক নেই। কিন্তু ভূত আমার কপালে কখনোই জোটেনি, আজ কি তবে ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করবেন? দেখা যাক কি হয়। বন্ধুর কাছ থেকে সে বাড়ির ঠিকানাটা নিলাম, বাড়ির কাছে গিয়ে দেখলাম তালাবদ্ধ। প্রতিবেশীদের কাছে শুনলাম যে সে বাড়িতে যে বৃদ্ধ বাস করত সম্প্রতি নাকি তার মৃত্যু হয়েছে। রাতের বেলা ভূত তার ঘাড় মোটকে মেরে ফেলেছে। এই পর্যন্ত সে বাড়িতে মানুষ দূরে থাকুক, কাক পক্ষী পর্যন্ত ঢুকতে পারেনি। সে বাড়িতে নেংটি ইঁদুর কি বড় ইঁদুর, কোন ইঁদুর বাস করে না। আমার আরো কৌতূহল বাড়ল, প্রতিবেশীদের কাছ থেকে বাড়ির মালিকের ঠিকানা নিয়ে তার কাছে উপস্থিত হলাম। তিনি বেশ ধনবান লোক। ভূতের বাড়ি আমি ভাড়া নেব শুনে তিনি আমাকে বললেন,
বাড়ির যে দুর্নাম আছে তাহা বোধ হয় আপনি জেনেছেন। আমি এতদিন নানা দেশ ঘুরেছি, এই কিছুদিন হলো দেশে এলাম। আমার খুড়ো মহাশয় ওই বাড়ি কিনে নিয়েছিলেন। কবে থেকে বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয় তা আমি ঠিক বলতে পারিনি, সম্পূর্ণভাবে আমি নিজেই 2 দিন ও বাড়িতে থেকেছিলাম। 2 দিনের পর প্রাণ ভয়ে পালিয়ে আসলাম। আপনি যদি সে বাড়িতে কিছুদিন বাস করতে পারেন তাহলে ভাড়ার টাকা নেওয়া দূরে থাকুক, বরং ঘর হতে আপনাকে কিছু দিতে প্রস্তুত আছি আমি।
যাই হোক, আমি চাবি নিয়ে চলে আসলাম। আমার একজন ডান পিঠে বীর পুরুষ চাকর ছিল, ভূত প্রেত দানা দত্ত কিছুই সে মানে না, মনে তার বিশাল অসাহস, দেহে তার অসীম ভয়। তাকে আমি সব কথা খুলে বললাম আর জিজ্ঞেস করলাম, কেমন তুমি আমার সাথে সেবাতে থাকবে, বুঝতে পেরেছ? চাকর উত্তর দিল,
ভূত আমার কাছে আসিনি, আমি ভূতের বাবা, দেখি কেমন আমার সামনে আসে, ভূতের চরচুরি বানিয়ে খেয়ে ফেলবো।
তার কথা শুনে আমার মনে বেশ আনন্দ হল, ভূত মানি আর নাই মানি তবু যেন স্থান বিশেষ কাল বিশেষ কেমন করে যেন প্রাণটা ছোক করে গায়ে কাটা দিয়ে ওঠে। একজন সঙ্গী থাকলে মনে অনেকটা সাহস হয়। চাকরের হাতে চাবি দিয়ে আমি বললাম, তবে তুমি সে বাড়িতে যাও, সেখানে গিয়ে ঘর দোর পরিষ্কার করো, বিছানা পত্র ঠিক করে রাখো, আমার পিস্তল আর ছুরিটাও নিয়ে যাও, আর তোমার নিজের পিস্তল আর ছোরাখানাও রেখে যেও না, আবার সন্ধ্যাবেলা আমি পৌঁছে যাব। সন্ধ্যার সময় আমি সে বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আমার চাকর দরজাটা খুলে দিল, চাকরের মুখে ঈষৎ হাসি দেখা দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হে সব ভালো তো? ভৃত্য বলল, এই কথা বলে চাকর আর কি সব হেসে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কিছু দেখেছো নাকি? সে উত্তর করলো,
আগে না কিছু দেখি নাই, তবে আমার কানের কাছে কে যেন ফিস ফিস করে কথা বলছিল, এরূপ শব্দ বার বার শুনেছি বাবু।
আমি বললাম, তোমার ভয় করছে নাকি? চাকর হেসে বলল,
ভয়? আমার শরীরে ভয় নেই বাবু, আমি ভূতের বিধাতা পুরুষ, যদি ভূত দেখতে পাই আনন্দ হবে, ভয়ের লেশ মাত্র মনে উদয় হবে না আমার।
চাকরের সাথে কথা বলতে বলতে আমি ঘরের ভেতর ঢুকলাম।
আমার সঙ্গে একটা কুকুর ছিল। কুকুরটি অতি বিক্রমশীল, ভীরুতা কাকে বলে তা সে জানে না। নিজের শরীরের চেয়ে দুই গুণ বড় দেহ বিশিষ্ট বড় বড় ডাল কুকুরকে তাড়া করে তার ঘাড় ধরে ফেলত। কোন একটি নতুন বাড়িতে গেলে প্রথমে সে কোথায় ইঁদুর আছে, কোথায় আরশোলা আছে, আর তার জন্য গলি খুঁজে একোন সেকোন শুকে ভোস ভোস করে বেড়াত। কিন্তু আজ সে কুকুরের ব্যবহার দেখে আমি বড়ই আশ্চর্য হলাম। প্রথমত সে সেই বাড়ির ভিতরে কিছুতেই ঢুকবে না। অনেক আদর করে ভুলিয়ে যদিও ঢুকালাম, কিন্তু ভয়ে একেবারে জড়সড় হয়ে গেল। কুঞ্জলি হয়ে কাঁপতে কাঁপতে আমার পায়ে জড়িয়ে গেল। লাভঝাপ নেই, শব্দ নেই, ইঁদুর অনুসন্ধান নেই, আজ সে নীরব, আজ তার কিছুই নেই। ঘরে ঢুকে আমরা এ ঘর সে ঘর দেখতে লাগলাম। প্রকাণ্ড অট্টালিকা, একতলা, দোতলা, তিনতলায় কত যে কামরা তা বলতে পারবো না। দেখতে দেখতে আমরা বড় একটা ঘরে উপস্থিত হলাম। এই ঘরের ভেতর ভূতের দৌরাত্ম্য যাকে বলে তার প্রথম সূচনা হলো। ঘরটি আমার চাকর পরিষ্কার করেনি, মেঝেতে কিছুটা ধুলো পড়েছিল, কোথাও কিছু নেই। হঠাৎ দেখলাম আমার ঠিক সামনে একটা পায়ের দাগ পড়ল, শিশুর পায়ের চিহ্ন। তার আগে কি আশেপাশে আর কোনো দাগ নেই, কেবল সেই একটি মাত্র পায়ের দাগ। এগিয়ে সামনে গিয়ে সেই পায়ের চিহ্নের উপর আমার পা রাখলাম। আর ঠিক তখনই আমার সামনে আর একটি পায়ের দাগ পড়ল। আমি চাকরের দিকে তাকালাম, সেও আমার দিকে তাকাল। এভাবে যতই আগাই ততই আগে আগে ধুলার উপর একটি শিশু পায়ের চিহ্ন অঙ্কিত হতে থাকে। এভাবে যতই আগাচ্ছি ততই আগে আগে ধুলার উপর একটা শিশুর পায়ের চিহ্ন অঙ্কিত হতে থাকে। কিন্তু কেবল এক পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অন্যদিকে প্রাচীরের নিকট উপস্থিত হলাম তখন আর দাগ পড়ল না। এই ঘর থেকে বের হয়ে আমরা অন্যান্য ঘর দেখতে লাগলাম। এভাবে একটা বড় ঘরে গিয়ে আমরা উপস্থিত হলাম। তখন বেশ রাত হয়েছিল। আর তখনই ঘরের অন্য দিক থেকে একটা চৌকি আকাশে উড়ে ঠিক আমার সামনে এসে পড়ল। আমি বললাম, বাহ, মন্দ নয় তো। তারপর দেখতে পেলাম সেই চৌকির উপর কে যেন বসে আছে। মানুষের আকৃতি বটে, কিন্তু তার দেহ অতি তরল, ধোঁয়া দ্বারা গঠিত। কুকুরটি ভয় পেয়ে খুব ডাকাডাকি করতে লাগলো। চাকর তাকে সান্ত্বনা দিতে লাগলো, ঘাড় হেঁচ করে কুকুরকে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় হঠাৎ আমার দিকে ফিরে এসে জিজ্ঞেস করলো,
বাবু, কি আপনি আমার পিঠে কিল মারলেন নাকি?
আমি উত্তর দিলাম, কই না তো, কি হয়েছে তোমার? চাকর বলল,
আমার পিঠে কে ভয়ানক একটা কিল মারলো বাবু।
আমি বললাম, এসব কারবার নিশ্চয়ই কোনো বদমাইশ লোকে, কি করে করছে ধরতেই পারছি না। যাই হোক, এটা অনুসন্ধান না করে আর ক্ষান্ত হব না আমি। এতক্ষণে এই ঘরটা থেকে বের হয়ে দোতলায় উঠলাম। আমার শোয়ার ঘরই দোতলায়, কিন্তু এখনো ঘুমাতে যাওয়ার সময় হয়নি। সুতরাং দুই তলার অন্যান্য ঘরগুলো দেখতে লাগলাম। একটা ছোট ঘরের কাছে উপস্থিত হওয়া মাত্র চাকর বলল,
এর কি হইল, এই ঘরে দরজা বন্ধ কেন? আমি তো এই মাত্র এর চাবি খুলে দরজাটা খুলে দিচ্ছিলাম।
আমি দরজা টেনে দেখলাম ভিতর থেকে কে যেন খিল বন্ধ করে দিয়েছে। অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে আছি, এমন সময় আশ্চর্য দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আমরা দুজনে ঘরের ভেতর ঢুকলাম। এক প্রকার অমানসিক গন্ধে ঘরটা যেন ক্রমে ভরে উঠতে লাগলো। এক প্রকার ভৌতিক ভয়ে আমাদের হৃদয় অবসন্ন হয়ে পড়ল। সেই অনুভূতিটা যে কেমন তা আমি এখন আর বর্ণনা করতে পারবো না। মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে এমন কোন একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এমন আমাদের মনে হলো। সর্বনাশ! হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। এই ঘরে আর অন্য কোনো দরজা জানলা ছিল না। প্রথমে দুজনে দরজা টানাটানি করে দেখলাম, কিছুতেই খুলতে পারলাম না। আমার চাকর বলল,
বাবু খুব পাতলা তক্তা দিয়ে দরজাটা বানানো।
এবিসি রেডিও এফএম 89.2।
দুই লাঠিতে নয়, হাজার লাঠিতেও সে দরজাটা ভাঙল না। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই দরজাটা ভাঙতে পারলাম না। ক্লান্ত হয়ে আমরা বসে পড়লাম। তখন খিলখিল করে বিকট এক হাসির শব্দ হলো। আর দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আর সেই ভয়াবহ ঘর হতে আমরা তখনই বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে আমরা বারান্দায় দাঁড়িয়ে রইলাম। পাশে মিটি মিটি করে কি যেন একটা নীলবর্ণের আলো জ্বলছিল। এটা কি আলো, কোথায় বা যাচ্ছে দেখবার জন্য আমরা তার পিছু নিলাম। সিঁড়ি দিয়ে আমাদের সঙ্গে আগে আগে আলোটি তিনতলায় উঠে গেল। তিনতলায় উঠে ছোট একটা শোবার ঘরে প্রবেশ করল। যে বৃদ্ধ এই বাড়িতে একা বাস করত এই ঘরটি তার ছিল, আমরা এমনই ভাবলাম। ঘরের ভিতর একটা দেরাজ ছিল, খুলে দেখলাম তার ভিতর একখানা রেশমের রুমাল। রুমালের এক ধারে দুটো চিঠি বাঁধা রয়েছে। চিঠি দুটো নিয়ে আমরা সে ঘর থেকে বের হয়ে গেলাম। দোতলায় আসবার জন্য সিঁড়ি নামতে লাগলাম। মনে হলো আমার পাশে পাশে যেন আর কেউ একজন নামছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ খপ করে আমার হাত থেকে সিঁড়ি দুখানি নেবার জন্য কে যেন বারবার চেষ্টা করতে লাগলো। দৃঢ় ভাবে আমি সিঁড়ি দুটো ধরে রাখলাম, যার ফলে সে আর নিতে পারে। আমার নিজের শোবার ঘরে উপস্থিত হয়ে ঘড়ি পিস্তল আর ছোরা মেঝের উপর রাখলাম। কাছের ছোট একটা ঘরে চাকরকে শুতে বললাম। মাঝখানে দরজাটা খোলাই রইল। কুকুরটা ঘোরতর ভয়ে ভীত হয়ে ঘরের কোণে গিয়ে বসে পড়ল। মাঝে মাঝে আতঙ্কগ্রস্ত শব্দ করতে লাগলো। যে চিঠি দুটো আমি উপর থেকে এনেছিলাম এতক্ষণে তা পড়তে লাগলাম। পঞ্চাশ বছর আগে চিঠি দুইখানি কোনো এক পুরুষ তার প্রিয়তমাকে লিখেছিলেন, কিন্তু নামধাম কারো ছিল না সেখানে।
ভালোবাসার কথা ছাড়াও তাতে একটা বিভীষিকার আভাসও ছিল, যেন কে কাকে খুন করেছে এইরকম একটা কথা। চিঠি দুটো পড়ে আমি চৌকির উপর রাখলাম। ঘরে দুটো বড় বড় বাতি জ্বলছে, শীত প্রধান দেশ, ফায়ার প্লেসে দাউ দাউ করে আগুন জ্বলছে। আসল কথা, ঘরটি আলোকিত ছিল। হঠাৎ টেবিলের উপর থেকে আমার ঘড়িটা শূন্য উঠতে লাগলো। এক হাতে ছোরা আর অন্য হাতে পিস্তল নিয়ে তাড়াতাড়ি আমি ঘড়ি ধরতে দৌড়ালাম। কিন্তু শুট করে ঘড়িটি অদৃশ্য হয়ে গেল, আমি আর দেখতে পেলাম না সেটাকে। আবার আমি চৌকিতে বসে বই খুলে পড়তে লাগলাম। ঘরের ভেতর এখন বিকট একটা শব্দ হতে লাগলো। কুকুরটা ভয়ানক কাতর রবে ঘরটা পরিপূর্ণ করে দিল। আমি তাকে থামাতে গেলাম। যে কুকুর আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আজ সেই কুকুর আমাকে কামড়াতে আসলো। কামড়ের ভয়ে আমি তার গায়ে হাত দিতে ভয় পেলাম। চাকর এই সময় হঠাৎ তার ঘর থেকে দৌড়ে বের হয়ে আসলো, চোখ রক্তবর্ণ, যেন কোটর থেকে বের হয়ে পড়লো। তার পুরো শরীর উত্তেজিত, মাথার চুলগুলো সব খারাপ হয়ে গিয়েছে।
বাবু পালান, এই জায়গায় আর এক মুহূর্ত থাকা সম্ভব না, তাহলে মারা পড়বো। বাপরে ধন্যদে মারে।
এমন চিৎকার করতে করতে সে আমার ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি করে লাফ দিয়ে সিঁড়ি থেকে নামতে লাগলো। তাকে ফেরানোর জন্য আমি তার পেছনে পেছনে দৌড়লাম, কিন্তু ধরতে না ধরতে সে দরজা খুলে ঊর্ধ্বশ্বাসে পালালো। সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি এখন একা। আমি এখন অনেক বেশি ভয় পাচ্ছি। একবার মনে মনে ভাবলাম আমিও পালাই, কিন্তু বন্ধুরা সকলে হাসবে আর বিদ্রুপ করবে যা থাকে কপালে, এই মনে করে পুনরায় আমি উপরে উঠলাম। আমি আমার নিজের শোবার ঘরে ঢুকলাম, বই পড়তে শুরু করলাম। আমার হাতে বই, সামনে বাতি। বই এবং বাতির মাঝখানে আমার কোলে তাল গাছের মতো কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়ানো। তার মাথা ছাদে গিয়ে থেকে, আর সেই মাথায় চোখ দুটি জ্বলতে লাগল। আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। পিস্তল নেবার জন্য আমি হাত বাড়লাম, হাত অসার ও অবশ, হাত উঠল না। চিৎকার করতে চেষ্টা করলাম, মুখ দিয়ে কথা বের হলো না। মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব। একটা চিন্তা শক্তি আমার মনে ছিল, ভাবলাম যদি এখন ভয় করি তাহলে নিশ্চয়ই আমি মারা যাব। এটা মনে করে অনেক চেষ্টা করে ধৈর্য ধরে রাখলাম, বাতি নিভালাম না, ফায়ার প্লেসের আগুন নিভল না। কিন্তু তারপরেও ঘর অন্ধকার হয়ে গেল। আমি ভাবলাম যেমন করেই হোক ঘরে আলো রাখতে হবে, অন্ধকার থাকলে আমি মারা যাব। আবার আমি উঠতে চেষ্টা করলাম, এবার উঠতে পারলাম। আস্তে আস্তে গিয়ে একটা জানলা খুললাম,
জ্যোৎস্না রাত ছিল, অল্প অল্প চাঁদের আলো ঘরে ঢুকল। সেই আলোতে দেখলাম তাল গাছের মতো বিশাল মানুষটা সম্পূর্ণরূপে ঘরে নেই এবং তার ছায়াটি এক পাশে দাঁড়িয়ে রয়েছে। আবারও গিয়ে চকিতে বসলাম। পিঠ হরিত লোহিত নানা রঙের গোলাকার আলো এতক্ষণে ঘরের চারিদিক ঘুরে বেড়াতে আর গড়িয়ে বেড়াতে লাগলো। তারপর ভূমিকম্প হলে কেমন হয় ঠিক তেমন ভাবে ঘরটা দুলতে লাগলো। যে চৌকির উপর চিঠি দুটা রেখেছিলাম তার নিচ থেকে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের মতো একখানি মেয়েদের হাত বের হয়ে আসলো। তাড়াতাড়ি করে আমি হাতখানা ধরতে গেলাম। খপ করে চিঠি দুটো নিয়ে নিমিষের মধ্যে হাতখানি অদৃশ্য হয়ে গেল। এরপর দেখতে পেলাম একটা চৌকির উপর যেন একটা যুবতী বসে রয়েছে। আর তারপর একজন পুরুষ ঘরের ভেতর ঢুকল। বালকের মূর্তি, বৃদ্ধার মূর্তি, নানা রকমের মূর্তির আবির্ভাব করতে লাগলো ঘরের ভিতর আর একে একে সেগুলো বিলীন হয়ে যেতে লাগলো। এছাড়াও আরো যে কত ভয়ঙ্কর ঘটনা ঘটলো তা আমি আর এখন বলতে পারবো না। মাঝে মাঝে গলা চিপে আমাকে মেরে ফেলবার জন্য কে যেন চেষ্টা করতে লাগলো। আমার ঘাড় ভেঙে দেবার জন্য মাঝে মাঝে ঘাড়েও হাত আসতে লাগলো। সাহসে ভর করে আমি বারবার সেই ভৌতিক হাত ঝেড়ে ফেলতে লাগলাম। সে রাতে আমি কি করে যে প্রাণে বাঁচলাম সেটাই আশ্চর্যের কথা। এই সমস্ত সবই সত্য বিবরণ যেগুলো দিয়েছেন টম সাহেব। সকাল হলে এই সমস্ত উপদ্রব থামে। টম সাহেব তখন এক প্রকার নির্জীব হয়ে পড়ছিলেন। যা হোক, সে বাড়ি থেকে তিনি কিভাবে পালাবেন এখন তিনি সেই চেষ্টাই করতে লাগলেন। কোন রকম উঠে তিনি কুকুরটাকে ডাকলেন। কুকুরটা তার কাছে আসলো না, কারণ সে মারা গেছে। টম সাহেবের চাকর সেই দিনে ইংল্যান্ড ত্যাগ করে অস্ট্রেলিয়া পালিয়ে গেল। বাড়িওয়ালার কাছে গিয়ে টম সব চাবি ফিরিয়ে দিলেন আর বললেন, ভূত দেখতে আমার ইচ্ছা নেই, যথেষ্ট হয়েছে, সাধু মিটে গেছে। বাড়িওয়ালা সকল কথা শুনে বললেন,
আপনার মতো সাহসী পুরুষ পৃথিবীতে অতি বিরল। আপনার যে প্রাণ রক্ষা হয়েছে সেটাই বড় কথা।
তারপর চিঠি দুটোর কথা শুনে তিনি আরো বললেন,
এতদিন ওই বাড়িতে যে বৃদ্ধ বাস করছিলেন চিঠি দুটো বোধ হয় তার স্বামী। আমার খুড়ো মহাশয় জীবনকালে সে ব্যক্তি একবার ওই বাড়িতে ভাড়া নিয়েছিলেন। বৃদ্ধার স্বামী অতিশয় প্রচণ্ড ছিল, বুঝতে পেরেছেন? বৃদ্ধার ভাইকে টাকার লোভে সে খুন করেছিল। কয়েকদিন এমন মানুষের কাছ থেকে শুনেছিলাম। যা হোক, ওই বৃদ্ধা ছাড়া ওই বাড়িতে এবং তো কেউ থাকতে পারেনি। আর বৃদ্ধার মৃত্যুও সেদিন অকস্মাতে ঘটেছিল, বুঝতে পেরেছেন? এ সম্বন্ধে নানা লোক নানা কথা বলে থাকে। আর সেই অবধি এমন একটি সাহসী লোক পাইনি যে কিনা সাহস করে বাড়ির ভেতর ঢুকবে। বাড়িটি দেখছি মানে পুরোটাই ভেঙে ফেলতে হবে।
জাম সাহেব বললেন, বাড়িটি পুরোপুরি না ভেঙে একটা কাজ করলে কেমন হয়? যে ঘরে আমরা আটকে গিয়েছিলাম সে ঘরে বিকট গন্ধ বের হয়েছিল, কেবল সে ঘরটি ভেঙে ফেললে হয় না? বাড়িওয়ালা তাই করলেন।
সেই ঘরের নিচ থেকে নানা রকম অদ্ভুত দ্রব্য বের হলো। সেগুলো যে কি তা বলবার আর কোনো উপায় নেই আমার, প্রয়োজনও নেই। বাড়িওয়ালা সেই সমস্ত জিনিসপত্র পুড়িয়ে ফেললেন। সেই দিন থেকে ভূতের উপদ্রব থেমে গেল।
খুবই চমৎকার একটি গল্প শুনলাম আজকে কুয়াশার প্রথম ঘন্টায়। যার নাম ছিল ভূতের বাড়ি, লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এবং পড়ে শোনালো সেতু। অনেক বন্ধু ইতিমধ্যে SMS পাঠিয়ে দিয়েছেন, খুবই ভালো লেগেছে অনেকের কাছে, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আজকের গল্পটি। এ ফাঁকে জানিয়ে দিচ্ছি, ভ্যালেন্টাইন্স ডে তো অলমোস্ট চলেই এলো, সামনে 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে। তো কি ভাবছেন আপনার ভ্যালেন্টাইনকে ডিনার ডেটে কোথায় নিয়ে যাবেন? চিন্তা করবার কোনো কারণ নেই, কারণ গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ অলরেডি আপনার ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান করে রেখেছে। আপনার জন্য আছে বনানী, বনানী ফ্লোর 6 লাউঞ্জে দুজনের জন্য এক্সক্লুসিভ ফ্রি ডিনার ডেট জিতে নেওয়ার সুযোগ। আরো জানতে হলে আপনাকে ভিজিট করতে হবে গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজের ফেসবুক পেজে। আর এই মুহূর্তে কে সঙ্গে আছে দেখি, ঠিক যার SMS সবচেয়ে এই মুহূর্তে পেয়েছি। আচ্ছা, লিখেছে আসাদুল গাজীপুর থেকে, নাইস স্টোরি শামিনাপু। থ্যাংক ইউ শামিনাপু। আমি সহি যাত্রাবাড়ি থেকে কুয়াশা শুনছি, ভালো লাগছে আমার বন্ধু কবিরকে, টাটা বলে দাও। আচ্ছা, টেলিভিশনে তোমাকে দেখেছি। আচ্ছা হ্যাঁ, চ্যানেল 24 একটা ছোট ইন্টারভিউ মতো নিয়েছিল বইমেলা থাকাকালীন। কুয়াশার সম্পর্কে তারা অনেক প্রশ্ন করেছে এবং আমি চেষ্টা করেছি কুয়াশা সম্পর্কে বলেছি, কুয়াশার কথাই বলেছি। যাই হোক, হৃদয় লেগেছে। আপু তুমি কেমন আছো? আর সেতু ভাই কি করছে অ্যান্ড কেমন আছে প্লিজ বলো, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি যে কথা বলছি তোমার সঙ্গে, সেতু ভাই একটু আগে গল্প পড়ে শোনালো, এখন রেস্ট নিচ্ছে। দুর্লভ লিখেছে গাজীপুর থেকে, আমি আমার ফ্রেন্ড কালিয়া, শিপু, অনিক, আকাশ, মুন্না আর জয়কে নিয়ে তোমাদের শুনছি। ফার্স্ট স্টোরিতে ভালো লেগেছে, উই লাভ কুয়াশা। থ্যাংক ইউ সো মাচ। হৃদয় লিখেছে আপু তুমি কেমন আছো অ্যান্ড সেতু, আচ্ছা এটা তো পড়েছি, আমি সরি আবার পড়তে যাচ্ছিলাম। সাগর লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি তোমাকে এত ভালোবাসি, JSC এক্সাম চলছে তবু তোমায় শোনার জন্য বসে আছি, প্লিজ আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি, খুব ভালো করে পরীক্ষা দাও। DJ নজরুল লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শামিন আপু তুমি আমার জানে যান আশাকে কি বলে দাও সেটা আমি তোমার লেখাটা বুঝতে পারিনি। আচ্ছা, আলিয়া লিখেছে মিরপুর থেকে, আপনি বই মেলায় গিয়েছো, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ গিয়েছি, আজকেই ছিলাম বিকেল 4 থেকে 7 পর্যন্ত। কুয়াশা এত অদ্ভুত কেন? আসিফ লিখেছে ইকবাল রোড থেকে, ছোয়া লিখেছে আমি কুয়াশার বইটা কিনেছি, আপু তুমি কি গত স্যাটারডে স্টলে ছিলে সকালে? আমি যখন স্টলের সামনে দাঁড়িয়ে বাবাকে তোমার প্রশংসা করছিলাম, বাকিটা আসেনি কি লিখেছো? আমি স্যাটারডেতে ছিলাম, বিকেল 5:30 দিকে গিয়েছিলাম, আজকে ছিলাম 4 থেকে 7 পর্যন্ত। ওই দিন অনেক সময় ছিলাম, প্রায় 9:00 পর্যন্ত ছিলাম। আপু ভয় পাই না, আমি ভয় পেতে পারি, বুঝলাম না। সুমাইরা লিখেছে আপু প্লিজ আমার বেস্ট ফ্রেন্ড জারিন শুনছে, হ্যালো জারিন। আচ্ছা, বাপি লিখেছে শ্যামিনাপু, হ্যালো শ্যামিনাপু, আমি কুয়াশার অনেক বড় ফ্যান, আমি কোনো এপিসোড মিস করলে ডাউনলোড করে শুনি, এখন আমি আলামিন, টিটু, নূর আমরা সবাই মিলে কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ সেই কারণে তোমাকে। আতিফ লিখেছে আপু ফ্রিডা ওয়ারিংটনের রিটার্ন, ফ্রিডা ওয়ারিংটনের রিটার্ন অফ ড্রাকুলা কি কোনো কুয়াশা ক্লাসিককে করা যায় না? আসলে ক্লাসিক বলতে হচ্ছে অনেক লম্বা কথা বলতে হয়, ব্র্যাম স্টোকারের তো আসল অরিজিনাল ড্রাকুলা, তারপরে অনেকে অনেক কিছু লিখেছে কিন্তু সেটা ঠিক ক্লাসিকের পর্যায়ে পড়ে না, সে কারণে কুয়াশা সম্প্রচার করা যাবে না। কক্সবাজার থেকে লিখেছে আব্দুল ফাত্তাহ, লিখেছে আপু কুয়াশাতে লেখা গল্প কিভাবে পাঠানো যায়? দুভাবে পাঠানো যায়, একটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানায় পোস্ট করে পাঠানো যায়, অথবা পৌঁছে দেওয়া যায়, অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সেখানে ইমেল করে পাঠানো যায়। আমি ঠিকানা দুটো বলে দিচ্ছি। ABC-র ঠিকানা হচ্ছে ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে kuasha@gmail.com। তো ঠিক আছে, সময় হয়ে গেছে রাত 12টার খবর শোনার। রাত 12টার খবর শুনে ফিরে আসবো, তারপরে শুধু আজকের কুয়াশার মূল কাহিনী। সঙ্গেই থাকবেন আমাকে লিখে পাঠাবার ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 222 নাম্বারে ABC লিখে স্পেস দিয়ে তারপর যা লিখতে চান লিখে আপনার নাম সহ পাঠাবেন। আজ সামিন আছি আপনার সঙ্গে কুয়াশার, আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। রিদওয়ানুল হক, তিনি আগেও অনেক গল্প পাঠিয়েছেন আমাদেরকে পেকুয়া কক্সবাজার থেকে, আর আজকে তার পাঠানো কাহিনীটি আমরা শুনবো। তবে কাহিনীর নাম এখন বলবো না, পুরো কাহিনী শোনানো শেষ হয়ে গেলে তারপর নামটা বলছি। এখন আমরা প্রথম পর্বটি শুনছি, তারপরে ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। আমি আর কথা বলছি না, ফিরে এসে কথা বলবো। সঙ্গেই থাকবেন আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানা আছে। আরো একবার বলি, যে কোনো মোবাইল থেকে 2221 মেসেজ অপশনে গিয়ে অবশ্যই ABC লিখে SMS লিখে নাম সহ পাঠিয়ে দেবেন। রাত তখন আনুমানিক 8:30। শেষবার যখন অন্তু ঘড়ি দেখেছিল তখন ঘড়ির কাঁটা সবে মাত্র 8টার ঘর ক্রস করেছে। ঊর্ধ্ব শ্বাসে সে ছুটে আসছে 4টায় স্টেশনের দিকে। জীবনের সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে নিজেকে একটু প্রশান্তি দেওয়ার জন্য অন্তু ছুটে চলেছে শান্তির নীড়ে, তার বাড়ি কক্সবাজার জেলার কোনো একটা গ্রামে। বাঁশখালী রোড দিয়ে চট্টগ্রাম শহর থেকে মফস্বলে প্রবেশ করার বাস এই সময় পাওয়া যায় না, কিন্তু অন্তু সেদিন মোটামুটি ভাগ্য ভালো ছিল বলা চলে। 4টায় স্টেশনে আসতে না আসতে কানে ভেসে উঠল বাসের হেল্পারের অপরিচিত সেই ডাক, বাসে উঠে পড়লো অন্তু। একটা মেয়ে বসে আছে বাসে, তার পাশের সিটে বসতে হবে অন্তুকে, কিন্তু একটু অস্বস্তি বোধ করলো সে হুট করে এভাবে বসে পড়তে। মেয়েটাকে সে ডাকতে লাগলো, কিন্তু যাকে বলা হচ্ছে তার সেদিকে ভ্রুক্ষেপ নেই বললেই চলে। গুনগুন করে আপন মনে গান করেই যাচ্ছে সে, তার দুটো চোখ স্টেশনের হাজারো লোকের ভিড় থেকে যেন সরছেই না। অন্তুর গলার স্বর এবার আপনা থেকে বেড়ে গেল, ফলে সামনে পেছনের গুটি কয়েক লোক তার দিকে তাকিয়ে তার ছেলের হাসি ছড়িয়ে দিল। কিন্তু তাতে কি,
এই যে হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকে বলছি, ক্যান আই সিট ডাউন?
শ্রোতা তখনও নিরুত্তর, নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে। অন্তুর কথা একবার তার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। অন্তুর কথার জবাব দেওয়া তো দূরের কথা, ভদ্রতা সুলভ ছোটের কোনো এক ঝিলিক হাসির রেখা ফুটিয়ে তোলারও প্রয়োজন বোধ হলো না তার। উপায় না দেখে অনুমতির আর বৃথা চেষ্টা না করে মেয়েটার পাশের সিটে বসে পড়ে অন্তুর। মেয়েটা খানিকটা সরে ভালো মতো বসার সুযোগ করে দিল তাকে। প্রথম প্রথম মেয়েটার প্রতি বিরক্ত হলেও পরক্ষণে এরকম সৌজন্যতা বোধে দারুণ খুশি হয়ে পড়ে অন্তু। চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার জেলার দিকে যাওয়া বাঁশখালীর এব্রো থেব্রো এই রাস্তার একটাই মাত্র বাসের দেখা নেই, বাঁশখালী স্পেশাল সার্ভিস। উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত সর্বস্তরের মানুষকে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিতে হয় এই বাঁশখালী স্পেশাল সার্ভিসকে। একদিকে রাস্তার জীর্ণ শীর্ণ দশা, আর অন্যদিকে যাত্রী হয়রানির শিকার সমস্ত যাত্রীরা বাসে উঠবার পর থেকে হেল্পারের সাথে ঝগড়া করতে করতে ফিরে চলে আপন গন্তব্যে। আমাদের আজকের গল্পের মূল চরিত্র এই বাসেরই একজন যাত্রী এবং তার সহযাত্রী অন্তু। অন্তুর কাছে আজকে দিনটা খুবই চমৎকার ছিল বলা চলে। এখন সে অপরূপ এক সুন্দরী নারীকে সহযাত্রী হিসেবে পেয়ে মনে মনে প্রচন্ড রকমের পুলকিত বোধ করছে। এমনিতে মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী, তার উপর বাইরের দিক থেকে আসা দমকা বাতাসে তার শরীর থেকে আসছে পারফিউমের এক অদ্ভুত সুবাস। শ্যাম্পু করা চুলের মাতাল করা গন্ধ পাগল করে দিচ্ছে অন্তুর মাথা। এমন একটা সুন্দরী মেয়ের পাশে বসে ঘরে ফেরার সুযোগ পাওয়া তো রীতিমতো ভাগ্যের ব্যাপার। খানিক পরপর অন্তু বেহায়ের মতো দুটো চোখের কোনা দিয়ে মেয়েটিকে দেখে যাচ্ছে।
পপকর্ন খাবেন? দারুণ কিন্তু
পপকর্ন। ও মানে পপকর্ন?
হ্যাঁ হ্যাঁ, খেতে পারেন।
আচমকা এমন একটা প্রশ্ন শুনে রীতিমতো চমকে গেছে অন্তু। কয়েক সেকেন্ড আগেও সে এরকম কোনো কিছুর আশা করেনি মোটেও। একটু অবাক হলেও মেয়েটার মুখের দিকে না তাকিয়ে পারা গেল না। তার মনে হচ্ছে যতবার মেয়েটাকে দেখছে সে যেন দূরে কোথাও হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটার সাথে তার কিসের যেন একটা অদ্ভুত সম্পর্ক আছে। কোথায় কখন যেন কোনোভাবে তার মেয়েটার সাথে দেখা হয়েছে। একবার তাকালে দৃষ্টি ফেরাতে ইচ্ছে করে না অন্তুর। কেন মেয়েটাকে উপরবেলা এমন নজর কাড়া সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন? যেন যেই দেখবে তার মনটা আনন্দে ভরে উঠবে। ঠোঁটের এক কোণে এক টুকরো মায়াবী হাসি উজ্জ্বল হয়ে আছে। মাথার চুলগুলো আচ্ছন্ন পরেই পাটি করে, কাপড়ের সাথে ম্যাচ করে কপালের ঠিক মাঝখানে একটা টিপ, ঠিক যেন রং ধনুর সাজজল থেকে কুড়িয়ে এনে দেওয়া হয়েছে। ছোটের টুকটুকে লাল রঙের লিপস্টিকে মেয়েটাকে দারুণ মানিয়ে গেছে। হালকাই সাজে মেয়েটির রূপ যেন হাজার গুণে বেড়ে গেছে।
হ্যালো, কি ভাবছেন, খাবেন পপকর্ন?
ও হ্যাঁ, পপকর্ন খেতে পারি।
কোথায় যাবেন?
আমি লাফ স্টেশন যাব, ওই টয়টং।
বাড়িতে কে কে আছে আপনার?
মা বাবা আর আমরা দুই ভাই।
তাই ভালোই তো, তাহলে তো আপনি দারুণ সুখী। বাবা মা ভালো আছেন?
হ্যাঁ ভালো আছেন, সবাই ভালো আছেন। আপনি কোথায় যাবেন?
প্রশ্নটা মনে হলো মেয়েটাকে খানিকটা আঘাত করে ফেলল। নিমেষের মধ্যে পাল্টে গেল চেহারার মায়াবী বর্ণ, ফুটে উঠল কষ্টের বিশ্রী একটা বক্ররেখা। তারপর এক টুকরো ম্লান হাসি দিয়ে উত্তর দিল,
আমি ভাই এখন অচিন গন্তব্যের পথিক, কোথায় যাব সে বিষয়ে ঠিক জানা নাই। তবুও আমি থেমে নেই, যতবার পড়েছি ততবার উঠে দাঁড়াবার চেষ্টা করেছি। থেমে গেলে তো আর চলবে না, আমাকে যেতেই হবে। জানি এরপর হয়তো জিজ্ঞেস করবেন আমার বাড়িতে কে কে আছেন।
একদম ঠিক কথা, প্লিজ টেল মি।
জীবনের কাছে আমি এক পরাজিত সৈনিক, সর্বহারা বললেও ভুল হবে না। জীবন থেকে সবকিছু হারিয়ে আজকে আমি চলেছি অচিনপুরের উদ্দেশ্যে। প্রতিটা মানুষের একটা ঠিকানা থাকে, সে কানা হোক খোড়া হোক, কিন্তু আমার আজকে সেটাও হারিয়ে সর্বশান্ত হয়ে ফিরে যাচ্ছি।
জি কি বলছেন? আমি ঠিক বুঝে উঠতে পারছি না।
অবশ্য বুঝেও আপনার কোনো কাজ নেই, তাই না বুঝলে বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না। যাই হোক, বাদদান তো ওইসব কথা ভালো লাগছে না।
মেয়েটার গম্ভীর কণ্ঠে বিষাদ মাখা কথা শুনে অন্তত চুপচাপ হয়ে গেল। বোঝা যাচ্ছে মেয়েটার মনে অনেক কষ্ট। খানিকক্ষণ নিরবতা শেষে অন্তু মেয়েটার উদ্দেশ্যে আবারও প্রশ্ন ছুড়ে দেয়।
বাই দ্য ওয়ে, নিশ্চয়ই আপনার সুন্দর কোনো নাম আছে?
ছিল, সে তো নষ্ট হয়ে গেছে।
বুঝতে পারছেন, আপনি প্রচন্ড হতাশ। যেহেতু আমাকে বলতেই চাইছেন না, সেহেতু আমার জানতে খুব ইচ্ছে করলেও আপনাকে আর জোর করবো না। দয়া করে বলবেন আপনার নাম কি ছিল যেটাকে নষ্ট হওয়া বস্তুর সাথে আপনি তুলনা করছেন?
রুমা। আপনি?
আমি অন্তু।
তারপর দুজনের মধ্যে আর দীর্ঘক্ষণ কথা হয়নি। গাড়ি ছুটে ফেলেছে সাই সাই করে দ্রুত গতিতে, একের পর এক পিছিয়ে যাচ্ছে রাস্তার দুই ধারের সবুজ প্রকৃতি। গাড়ির বাইরের সমস্ত পরিবেশটাই যেন গতিময়। মাঝে মাঝে দু একটা গাড়ি হর্ন বাজাতে বাজাতে বাসটাকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। অসহ্য গরমে কপাল থেকে বেরিয়ে আসা লোনা জলের ফোঁটাগুলো খুব সাবধানে মুছে নিচ্ছে অন্তু। মাথার উপরে ফ্যান চলছে বইটি, তবে সেটাকে মনে হচ্ছে জীর্ণ শীর্ণ হয়ে সেখানে ঝুলে আছে। বাতাসের বিন্দুমাত্র অস্তিত্বই টের পাওয়া যাচ্ছে না। সামনে যাত্রীদের সাথে হেলপারের হট্টগুলির শব্দ কানে ভেসে আসছে অন্তুর। বুঝতে তার বাকি নেই, তাদের মধ্যে ভাড়া নিয়েই সমস্যা। অবশ্য অন্তর চোখে এসব নতুন কোনো বিষয় না, তবুও এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। এই বাচ্চার অবস্থা সে আগের মতোই থেকে গেল। টিকিটের বাইরে যাত্রী উঠিয়ে যাত্রীদের হয়রানি করা যেন তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্তর দৃষ্টি পাশে বসা মেয়েটির দিকে চলে গেল আপনি আপনি। দেখা গেল সে প্রচন্ড রকমের চুপচাপ, কোমল হাতে মোবাইলের স্ক্রিনের উপর আঙুলের ছোঁয়ায় ঝড় তুলছে। দারুণ বলা চলে দৃশ্যটাকে। নিজের দুটো হাত বুকের উপর রেখে মাথাটা একটু কাত করে দেখতে লাগলো সে কি করছে। অপরদিকে এই ব্যাপারটা রুমার দৃষ্টি আড়াল না, ধরা পড়ে অন্তু প্রশ্ন করে বসে,
কি করছেন?
পড়ছি।
কি?
কিছুক্ষণ আগে একটা মেয়েকে চাপা দিয়ে হত্যা করেছে বাসখালী স্পেশাল সার্ভিসের চালক।
আচমকা রুমার এমন কথায় হত ভম্বের মতো ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকে।
কোথায় পেলেন?
ফেসবুকে।
বলেন কি, সত্যি নাকি? আজকাল তো আবার ফেসবুক অনেক মন গড়া খবর প্রকাশ করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়।
তা জানি না, তবে লোমহর্ষক একটা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে যাকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে।
বলেন কি, কিরকম?
কিছুক্ষণ আগে একটা মেয়েকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে বাচ্চা। অপরিচিত এলাকার মেয়েটা বেহারিস লাশ হয়ে রাস্তার ধারে পড়ে আছে। দলে দলে লোকজন যাচ্ছে মেয়েটাকে চিনতে চেষ্টা করছে, কিন্তু কেউই তাকে চিনতে পারছে না।
কি বলছেন আপনি?
হ্যাঁ, শুধু তাই নয়, মেয়েটার জীবনেও একটা লোমহর্ষক ঘটনা লেখা হয়েছে।
কিরকম?
তার কথাতে রুমা বলতে শুরু করে ঠিক এভাবে। মেয়েটার নাম জাহানারা। সেদিন সে দাঁড়িয়েছিল জীবনের কঠিন সংকট মুহূর্তে। দ্বিধা দ্বন্দ্ব আর সিদ্ধান্তহীনতার ভারে সেদিন সে ছিল জর্জরিত। বুঝতে পারছিল না সামনে নিকষকালো অন্ধকারের বোঝা মাথায় নিয়ে কোথায় যাবে। সংসারের অভাব অনটন তাকে খেয়ে যাচ্ছিল কুড়ে কুড়ে। তাই সে একসময় প্রতিবাদী হয়ে ওঠে, তাকে বাঁচতে হবে। অভাবের সাথে যুদ্ধ করে যেভাবেই হোক বাঁচতে হবে জাহানারাকে। তাই সে সিদ্ধান্ত নেয় সেদিন ভোরের বাসে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাবে। জাহানারা বিকম্পাস শিক্ষিত মেয়ে, বাবা মার একমাত্র মেয়ে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম না হলেও জীবনের শুরুতে অভাবের সম্মুখীন হতে হয়নি কখনো। তাদের সংসারে হয়তো বা বিলাসিতা ছিল না, কিন্তু সুখের অভাব কখনো ছিল না। জাহানারার কৃষক বাবা তাকে হয়তো কোনোদিন চড়ুই পাখির পালক এনে দিতে পারেনি, কিন্তু কৃষ্ণচূড়া এনে ঠিকই তার বেণীতে গুঁজে দিয়েছিল। অভাবের সংসারে শত কষ্ট হবার পরও মেয়েকে তিনি বিকম পাস করেছে। কিন্তু সময় আর স্রোত কখনো স্থির নয়, বয়ে চলে নিরন্তর। জাহানারার পরিবারের সেইসব সুখের দিন আজ ফুরিয়ে গেছে। আজ তারা নিকষ কালো আধারের মধ্যে হুমড়ি খেয়ে পড়েছে। এমন কঠিন অসুখে পড়ে জাহানারার পিতা বিছানায় পড়ে আছেন। ক্ষেত খামার করে সামান্য পয়সা তিনি আয় করেছিলেন ঠিকই, কিন্তু অল্প দিনে তার চিকিৎসা এবং সংসারের যাবতীয় খরচে সেসব ফুরিয়ে যায়। তারপর থেকে জাহানারা তিনজন প্রাণী অভাবের কাছে হয়ে যায় নেহায় শিশু। কিচ্ছু করার শক্তি যখন তাদের নেই, তখন জাহানারার উদাসী আত্মা চাইল নিজে কিছু করে সংসারের হাল ধরে। তাই এত সকাল সকাল শহরে যাবার উদ্দেশ্যে জাহানারার স্পেশাল সার্ভিস ধরা।
টিকিট দেন।
টিকিট? আমি তো টিকিট নিই নাই ভাই।
টিকিট নেন না মানে? তাহলে টাকা দেন
ভাই। বিশ্বাস করেন, আমার কাছে টাকা নাই, একটা টাকাও নাই। কিন্তু আমাকে এই মুহূর্তে অবশ্যই শহরে যেতে হবে। আপনাদের গাড়ির নাম্বারটা আমি মনে রাখবো, কিছুদিন পরে শহরের স্টেশনে এসে টাকা দিয়ে যাব।
এত কথা শুনতে পারেন না, টাকা থাকলে এখনই দেন, নাইলে নাইমা যান
ভাই। ও ভাই, একটু দয়া করেন না ভাই, আমার একবার শহরে নিয়ে যান, আমি পরে।
বলতে বলতে ছেলেটা উত্তেজিত হয়ে মেয়েটার শরীরের দিকে হাত বাড়াতে উদ্যত হয়। ঠিক এমন মুহূর্তে অপরিচিত একটা কণ্ঠের দিকে জাহানারা এবং হেল্পার উভয়ে ফিরে তাকাতে হলো।
জঙ্গল থেকে উঠাইছি আমি কি বুঝি না মায়ের ঠ্যাং ভাইয়া তোর এই ভাঙা ফ্যানের লগে ঝুলাই দিবো ওই মায়াটার টাকা আমি দেবো হ্যাঁ শহরে যাইবো বুঝছ
লোকটার বেদম ঝাড়ি খেয়ে হেল্পার বয়টা একদম চুপসে গেছে যত তাড়াতাড়ি সম্ভব ভাড়া নিয়ে চলে যায় এরপর পরিস্থিতি মোটামুটি শান্ত ইঞ্জিনের ভো ভো আর বাতাসের সাই সাই শব্দ ছাড়া আর কোনো জনমানবের শব্দই কানে আসছে না বেশ কিছুক্ষণ ধরে একটা সময় জাহানারার চোখ দুটো ঘুমে ঢুলতে শুরু করেছে চেয়ারে হেলান দিতে আপনা থেকেই চোখ বুঝে এলো জাহানারা তলিয়ে গেল অতল ঘুমের গহ্বরে ওদিকে গাড়ি ছুটে চলেছে তার নিজস্ব গতিতে যাচ্ছে তো যাচ্ছে ঠিক এমন সময় আচমকা তার শরীরে একটা হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় জাহানারা একটা শক্ত পুরুষ্ট হাত কি মিলিয়ে চলতে শুরু করেছে জাহানারার শরীরের এ প্রান্ত থেকে ও প্রান্ত লোকটার মুখে গরম গরম নিঃশ্বাসে যেন পুড়ে যেতে চাইছে জাহানারার সমস্ত বুক ভয়টা হৃৎপিণ্ডের কাঁপুনি বেড়ে গেছে বুকের ভেতর আওয়াজ হচ্ছে ঝকঝক করে চোখ খুলে দেখবার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু না শরীর থেকে হঠাৎ করে সব শক্তি যেন কোথায় হারিয়ে গেছে একটা সময় লোকটার মুখ থেকে বিশ্রি একটা ডাক ভেসে এলো
ময়না মানা ঘুমাইলে নাকি এমন করে ঘুমাইলে হইব এমন করে ঘুমাইলে হইব মানা মানা
অবশেষে চোখ খুলে তাকায় জানারা ও মা এ কি এ কোথায় সে এটা তো কোনো বাস নয় সেটা বাসে করে যাচ্ছিল এখন একটা নোংরা ঘরে এসে শুয়ে আছে মাথায় তীব্র ব্যথা সম্পূর্ণ পরিবেশটাকে তার কাছে অচেনা অজানা মনে হল আর তার সামনে এটা কি কুৎসিত চেহারার একটা লোক
টেকা দিলাম এটা আর কি মা বাপ নাই নি না করে
জাহানারা যখন চোখ খুলে তখন নিজেকে আবিষ্কার করে একটি বদ্ধ আলো আধারি ঘরে নিতান্ত অসহায় হিসেবে অজানা অচেনা এক পরিবেশে জাহানারা নিজেকে বোঝাতে পারছিল না সেখানে কি করে এলো সে তো বাসে করে চট্টগ্রাম শহরে যাচ্ছিল কিন্তু এখানে কি করে এলো মনে করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জাহানারা এদিকে লোকটার বাজে আচরণ ক্রমশই বেড়ে চলতে লাগলো চিৎকার দিয়ে বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করছে জাহানারা কিন্তু পাষণ্ডটার মাথায় তখন খুন উঠে গেছে কিন্তু না আশেপাশে কোনো মানব প্রজাতির অস্তিত্ব মাত্র টের পাওয়া গেল না তার চিৎকারে রাতের আকাশ বাতাস ভারী হয়ে গেছে কিন্তু বুক ফাটাই আর্তনাদ চার দেয়ালের ইটের ঘরেই দাপিয়ে বেরিয়েছে বের হয়নি কোথাও এই চিৎকার যদি একবার বাতাসে মিশে বের হতে পারত তাহলে লণ্ডভণ্ড হয়ে যেত গোটা দুনিয়াটা কিন্তু নিয়তি সে বড়ই বেমান
তার বেইমানের কাছে প্রত্যেকটা মানুষ অসহায়। লোকটার শক্তির কাছে শেষ পর্যন্ত হেরে যেতে হলো জাহানারাকে। শোকে দিতে বাধ্য হলো নিজেকে। নিষ্ঠুর পাষণ্ড মানুষ নামে সে জানোয়ারটা নিজের কামনা চরিতার্থ করে দরজা দিয়ে বেরিয়ে গেল। লোকটা ফেলে যাওয়া পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাহানারা বেশ কিছুক্ষণ। নিজেকে উঠিয়ে দাঁড় করানোর বৃথা চেষ্টায় জাহানারা অস্থির হয়ে উঠেছে। শেষ হয়ে গেছে দেহের সমস্ত শক্তি। নিজের শরীরের দিকে দৃষ্টি দিতে আঁতকে উঠেছে। তার শরীরে আগের চেয়ে কেমন যেন অন্যরকম এক পরিবর্তন এসেছে, চেনাই যাচ্ছে না। দেখতে দেখতে কখন যেন চোখের পানি এসে গাল ভিজিয়ে দিচ্ছে, নিজেই খেয়াল করেনি জাহানারা। একসময় সেই পানি আর ধরে রাখা সম্ভব হলো না। তার পাশ ফিরে আবারও দুঃখে কেঁদে উঠল সে। আপন মনে কেঁদেই যাচ্ছে। অন্ধকারে ঘরে যেন কোনো প্রাণের চিহ্নও নেই যে তার কান্না দেখতে একবারের মতো এঘরে ঝুমিয়ে যাবে। ঠিক এমন সময় তার মনে হলো কেউ যেন অত্যন্ত কোমল ভাবে তার কাঁধে হাত রেখেছে।
This track was downloaded from FusionBD.com.
আবারও কুয়াশায় স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা শুনছি আমাদের একজন লিসনারের পাঠানো, অর্থাৎ মোহাম্মদ রিজওয়ানুল হকের পাঠানো একটি কাহিনী। শুরুতে আমরা দেখেছি অন্তু নামে একটি ছেলে চট্টগ্রাম থেকে বাঁশখালি, কক্সবাজার বাঁশখালি রোড দিয়ে চট্টগ্রাম শহর থেকে মফস্বলের একটি জায়গায় সেখানে ছিল, সেখান থেকে ঘটনা শুরু হয়। লাদুসে তার গ্রামের বাড়িতে যাচ্ছে, গ্রামের বাড়িতে যাচ্ছে। অন্তুর সঙ্গে বাসে একটি মেয়ে আছে, অর্থাৎ আর তার যে পাশের সিটে যে মেয়েটি বসেছে তার নাম হচ্ছে রুমা। আমি ছোট করে বলছি যারা প্রথম থেকে মিস করে গেছে তাদের জন্য। এবং এক পর্যায়ে কথা বলতে বলতে অন্তু দেখলো যে রুমা খুবই ফ্রাস্ট্রেটেড, সে কোথায় যাচ্ছে তার গন্তব্য নির্দিষ্ট নেই, সে কিছুই বলতে চাচ্ছে না। এমনি ভাবে কথা বলতে বলতে আলাপের একটা পর্যায়ে হঠাৎ করে রুমা তাকে বলল যে কিছুক্ষণ আগে ফেসবুকের মাধ্যমে সে জানতে পারে যে একটি মেয়ে বাস একটি মেয়েকে চাপা দিয়ে চলে যায়, বাস অ্যাক্সিডেন্ট হয়, সেটা ফেসবুকে খবর আছে। এবং সেখানে খুব মর্মস্পর্শী একটি ঘটনাও আছে সেই মেয়েটার সম্পর্কে, সেটাও দেয়া হয়েছে, সেটাও সে অন্তুকে জানালো। খুব লোমহর্ষক একটি ঘটনার বর্ণনা দেয়া হয়েছে এবং যে মেয়েটি নিহত হয়েছে বাস চাপা পড়ে তাকে নিয়ে। তো অন্তু স্বাভাবিক একটু কৌতূহলী হলো, জানতে চাইলো। এবং রুমা আরো জানালো যে সেখানে এটাও সে খবর আছে, সে মেয়েটিকে কেউই চিনতে পারছে না, যে সেখানকার লোকাল কোনো মেয়েকে না কেউই চিনতে পারছে না। তো আবার এটা বলতে বলতে রুমা তখন বলে মেয়েটির জীবন একটা লোমহর্ষক ঘটনা, খুব একটা দারুণ ঘটনা আছে বা খুব দুঃখের বা লোমহর্ষক লেখা আছে, জানি না আমরা কি সেটা, একটি ঘটনা আছে। তো অন্তু জিনিসগুলো কিরকম সেটাও সেখানেই হয়তো দেওয়া হয়েছিল ফেসবুকে, যেটা মারফতে সে জানতে পেরেছিল। এবং তখনই ঘটনা সে বলতে শুরু করলো, মেয়েটির নাম জাহানারা এবং তার জীবনের খুব সংকট মুহূর্তে সে বাড়ি থেকে পালিয়েছিল, পালিয়েছিল সে জীবিকার তাগিদে তাকে বাড়ি থেকে বের হতে হলো। এবং সে তার বাবা অসুস্থ, সে কারণে সে চট্টগ্রাম শহরে যাবে ঠিক করেছিল। সে যখন শহরে যাওয়ার জন্য বাসে উঠলো, সেখানে তার হাতে বাসে পুরো গন্তব্য পর্যন্ত যাওয়ার মতন ভাড়া ছিল না, ভাড়া দিতে পারেনি বলে বাসের কন্ডাক্টর তাকে নামিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে একটি লোক, উপকারী লোক, তাকে উপকার করে এবং তার বাসের ভাড়াটি দিয়ে দেয়। এবং তারপরে একটা লম্বা ঘুম দেয় জাহানারা। এবং যখন তার ঘুম ভাঙে তখন সে আবিষ্কার করে একটি অপরিচিত জায়গায় এবং একজন লোক সে দেখতে পায় তার সঙ্গে। এবং আমরা শুনেছি পরবর্তীতে কি হয়েছিল, সে তার সমস্ত কিছু হারিয়ে ফেলে একসময়। এবং বোঝাই যাচ্ছে খুব খারাপ কোনো লোকের খপ্পরে সে পড়েছে। তারপরে কি হলো সেটা জানবো আমরা কুয়াশার এই পর্বে, অর্থাৎ দ্বিতীয় পর্বে। সঙ্গেই থাকবেন, মিস করবেন না। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে টু 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 ওয়ান। আর জেসামিন আছে আপনার সঙ্গে কুয়াশার, আপনি শুনছেন এপিসোড রেডিও ফ্যামিলি 9.2।
আমার নাম জাহানারা, বলো না আমি এখানে কি করে এলাম।
সত্য কইতাছস? তোর নাম জাহানারা?
হ্যাঁ হ্যাঁ, আমার নাম জাহানারা। আমি বুঝতে পারছি না, এটা বিশ্বাস না করার কি হইলো।
জাহানারা একদম চুপ, তুই ময়না, তুই ভুলে যা তোর নাম জাহানারা। তুই ময়না, সেলফ ময়না, খাসাই বন্দি একটা অসহায় পাখি। আর আমি, আমি সোনালি, তোর মতো আমারও একটা সুন্দর নাম ছিল। আর সেই নামটারে আমি এখন ঘৃণা করি, তাই তারে ছিঁড়ে ছিঁড়ে টুকরা ফিরা ফেলছি।
দেখো আমি কিছু বুঝতে পারতেছি না, আমরা এখানে কেন?
ওরে ময়না রে, তুই জানস তুই এখন কই?
কই?
পতিতালয় রে, পতিতালয়। না আমি আর কইতে পারতেছি না ময়না, মাফ করে দে।
কি কইতেছ তুমি?
হ্যাঁ রে ময়না, হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে এক লোক তোর এইখানে এলা বিক্রি কইরা দিছে। আর কইয়া গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে তোর সমস্ত স্মৃতি তুই ভুলে গেছস, তোর নাম ঠিকানা কিছুই তোর মনে নাই। আর সেই দিন থেকেই তুই ময়না হয়ে গেলি। আর এই পরিবেশ তোর শিখিয়ে দিছে এই অন্ধকার ঘরে এখন তোর জীবন, তোর মরণ আর তোর স্বপ্ন। এইখানে আসা যায় রে ময়না, কিন্তু বাইরে হবার কোনো রাস্তা নাই।
সোনালের বিদঘুটে কথাগুলো কান দিয়ে ঢুকে ভেতরে প্রলয়ন করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে দিয়েছে। তার কথাগুলোর তীক্ষ্ণ তেজে জাহানারার শরীরের প্রতিটা রক্তবিন্দু হিম হয়ে যেতে শুরু করেছে। নিয়তিকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, সহ্য ক্ষমতা তার ক্রমাগত ফুরিয়ে আসতে শুরু করেছে। ইচ্ছে করছে নিজেকে এক্ষুনি শেষ করে দিতে। ভেতর থেকে বেরিয়ে আসছে ভয়ানক চিৎকার আর হাহাকার। ভিড় ভিড় করে বলতে লাগলো সে, হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর জাহানারাকে চমকে দিল। সাথে সাথে পড়ি মরি করে সে বেরিয়ে পড়ল, কিন্তু জাহানারার মাথায় কোনো কিছুই আসছে না। এদিক সেদিক তাকাতে লাগলো, পুরনো কথা মনে পড়ছে তার। সেদিন স্পেশাল সার্ভিসে শহরে ফিরছিল জাহানারা, কিছু দূর আসতে না আসতেই বাসটা লোকাল করতে আরম্ভ করলো। পথের মধ্যে যাত্রী উঠে বাসের মধ্যখানে ফাঁকা জায়গাটুকুতে ঠাসা ঠাসি করে ফেলল। যাত্রীরা যদিও প্রতিবারের মতো হইচই শুরু করলো, কিন্তু না, কোনো ফলই হলো না। গন্ডারের চামড়ার হেল্পারগুলো যাত্রী ওঠাতেই থাকলো। এভাবে হেলতে দুলতে এগিয়ে যাচ্ছিল বাসটা। আর একটু সামনে গড়ালেই উপজেলা স্টেশন। একে তো বাস ভর্তি যাচ্ছে, অপরদিকে এবড়ো থেবড়ো বাসখালির রাস্তা। হাঁসের মতো হেলে দুলে আসছিল বাসটা। ড্রাইভার এবং হেল্পার কেউ বুঝতেই পারেনি কখন যে বাসের পেছনে চাকা দুটো স্ক্রু ভেঙে গেছে। জাহানারা যতটুকু মনে করে, দড়াম করে একটা শব্দ হয়েছে, তারপর যাত্রীদের চেঁচা মিছি, আর এরপর কিছুই মনে নেই তার। পরে সোনালির মুখে শুনতে পায় এক ঘুমে সে কাটিয়ে দিয়েছে 2টি বছর। এই এক ঘুমে সে হারিয়ে ফেলেছে জীবনের সমস্ত কিছু। তার শাপলা ফুলের মতো নিষ্পাপ স্বপ্নগুলোর জাল ছিঁড়ে আছে সম্পূর্ণ অচেনা অজানা একটা রাজ্যে,
যেখান থেকে ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। আবারও তার বুকের ভেতরটা হু হু করে উঠল। এভাবে কেটে যায় তার দুটো দিন। কাউকে সে বুঝতে দেয়নি তার হারানো স্মৃতি ফিরে পাবার কথা। কারোর সাথে মুখ ফুটে কথা বলার কোনো সাহসই করেনি, বলবেই বাকি করে। এই জগৎটা তো তার কাছে সম্পূর্ণ অচেনা অজানা। সোনালী তাকে প্রথম দিনই বলেছিল, এখানে মানুষের মনের কোনো দাম নেই। পরবর্তীতে তার ঘরে অনেকেরই আগমন ঘটেছিল, কিন্তু কাউকে সে বাধা দেওয়ার বৃথা চেষ্টা করে, করেই বা কি লাভ। সব নরপিশাচরা নিজেদের ইচ্ছে মতো নিজেদের কামনা চরিতার্থ করে চলে গেল। যাবার বেলায় শুধু তাদের ফেলে যাওয়া পথের দিকে জাহানারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। আত্মহত্যার জন্য বেশ কয়েকবার উঠে দাঁড়িয়েছিল, কিন্তু সে ধরনের কোনো সুযোগও পাওয়া গেল না। উপায় না দেখে নিয়তের নিষ্ঠুরতার কাছে নিজেকে সঁপে দিতে বাধ্য হলো জাহানারা। দুদিনে সোনালীর আর কোনো দেখা মেলেনি। জাহানারা মনে মনে ওকে অনেক খুঁজলেও কাউকে বলার সাহস পাই না। দুদিন পর মাঝরাতে সোনালীর ডাক শুনে খাট ছেড়ে উঠে বসে সে।
সেদিন কোথায় ছিলাম? আর শোনাইছেন, এইখানে কেউ কারোর সাথে দেখা করতে আসতে পারে না রে। তুই কেমন আছো? জানি না জাহানারা, হিসাব মিলাই তৈব। আচ্ছা শোন, আমি আজ রাতে পলাম, তুই কি পালা দিয়ে মাল্লাকে?
কিন্তু কোথায় যাব
জানি না। শুধু এইটুকু জানি যে এই জগতে আর থাকবে না। সাদিয়া হইয়া নতুন ভাবে বাঁচতে ইচ্ছা করতেছে রে। তোর যদি জাহানারা হইয়া বাঁচানোর ইচ্ছা হয় তাইলে আমার লগে আয়।
কিন্তু
কোনো কিন্তু না জাহানারা, যদি যাইতে চাস তাইলে রেডি থাকিস, আমি ভোরবেলা আইসা তোর দরজায় টোকা দিব। যদি তোর ইচ্ছা হয় আস, নইলে আমি একাই যামুগা।
হ্যাঁ, সোনালীর কথাই ঠিক, সোনালীর সাথে তাকে পালাতেই হবে। নতুন ভাবে বাঁচার স্বপ্ন মাতাল করে দিচ্ছে জাহানারাকে। যেই ভাবা সেই কাজ। পুরো রাতে জাহানারার দু চোখে ঘুম ছিল না। জাহানারা ঠিক করে আজকে রাতটা সে ভাবনার সাথে কাটিয়ে দেবে। একটু পরেই ভোর হবে, নতুন দিনে নতুন সূর্য নিয়ে। তারপর জাহানারা পেতে যাচ্ছে নতুন জীবনের স্বাদ। সে ঠিক করে ফেলেছে যেখানে তারা যাবে সেখানে পৌঁছেই কয়েকদিনের মধ্যে বাবা মায়ের খোঁজ নেবে। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাচ্ছে জাহানারা। এ ভাবনার যেন কোনো শেষ নেই। অবশেষে দরজায় টোকা।
জাহানারা আসিস,
দরজা খুলেই এগিয়ে যেতে শুরু করেছে তারা। অতি শান্ত কোণে পা টিপে টিপে কেউ দেখে ফেললে কিন্তু একেবারে জানে মেরে ফেলবে। বুকটা ধুরু ধুরু কাঁপছে, হৃদস্পন্দনের গতি ক্রমাগতই বেড়ে চলেছে। দারোয়ানকে ফাঁকি দিয়ে কোনো মতে বেরিয়ে পড়তে পারলেই বাঁচা যায়। ঠিক এমন সময় তাদের পথ রুদ্ধ করে সামনে দাঁড়িয়ে পড়ল কেউ একজন। বগলে লাঠি নিয়ে পান চিবুতে চিবুতে তাদের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসছে। যা ভেবেছিল তাই, দারোয়ান বেটা। তাদের গতিরোধ করে দাঁড়িয়ে আছে লোকটা। উফ, শেষ হয়ে গেল শেষ ভরসাটুকু।
কোথায় যাস?
জাহানারা আর সোনালী নিরুক্ত, ভয়ে দুজন দুজনকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। কিছুই বলতে পারছে না, শেষ হয়ে গেছে মুখের সমস্ত ভাষা।
কোথায় যাস? পালাবি নাকি?
হ্যাঁ।
তাইলে দাঁড়ায় আছিস কেন? যা পালা, ভালো হয়ে যা, নতুন জীবন শুরু কর। যা।
দারোয়ানের মুখ থেকে এমন কথা তারা কখনো আশা করেনি। আর বেশিক্ষণ না দাঁড়িয়ে ছুটতে শুরু করলো ঊর্ধ্বশ্বাসে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। এখনো তারা এই রাজ্যের নাগালের বাইরে বেরিয়ে আসতে পারেনি। রাস্তার ধারেই দেখতে পেল হলুদ কালারের একটা অটো। অটো লক্ষ্য করেই তারা ছুটতে লাগলো। অটোর কাছে পৌঁছতেই সেখান থেকে নেমে এলো
28 থেকে 30 বছর বয়সী একটা লোক। সে কাজের দিকে তাকিয়ে অটোতে উঠে পড়তে বলল। সোনালির কথা জবাব না দিয়ে অটোতে ঢুকে পড়ল। কিন্তু জাহানারার কাছে ঢুকতে অস্বস্তি বোধ করছে।
দাঁড়িয়ে রইলি যে, এই ময়না আয় তাড়াতাড়ি। ওসা ওর কথা ভাবতেছস? সে আমি তোর উপর ঘুমো। এখন এতটুকু জান যে ওর জন্যই আমরা পালাইতে সাহস পাইছি।
জাহানারার মনের এবার সমস্ত অস্বস্তি কেটে গেল। সেখানে তৈরি হলো লোকটার প্রতি কৃতজ্ঞতা। লোকটা সামনের সিটে বসে অটোওয়ালাকে তাড়া দিল। কিছু দূর যেতে ভেসে এলো মোয়াজ্জিনের আজানের সুমধুর ধ্বনি। মাথার কাপড় তুলে দিতে দিতে বুক ভরে একটা নিঃশ্বাস নিল জাহানারা। কত দিন এত কাছ থেকে আজানের এই মিষ্টি সুর শোনা হয়নি। অটোর কাঁচ দিয়ে প্রবেশ করা শীতল হাওয়া জাহানারার মনটা ভালো করে দিল। অজানা এক সুখের হাওয়ায় দুলে উঠছিল বার বার মেয়েটা। খানিক্ষণ পর ঘ্যাঁচ করে ব্রেক কষল। সামনে বড় হাসপাতালের সাইনবোর্ড দেখতে পেল জাহানারা। লোকটা নেমে পকেট থেকে অটোওয়ালাকে ভাড়া নিয়ে গেল। তারপর তাদেরকে নামতে গেল।
আসো আসো, দিনটা তোমাদের আপাতত এই হাসপাতালেই কাটাইতে হইব। আমি এইখানেই চাকরি করি, সন্ধ্যায় বাসায় ফিরতে পারব, তার আগে না। আশা করি তোমাদের কোনো অসুবিধাই হবে না, আমি সব কিছুর ব্যবস্থা করে রাখছি। আজ থেকে তোমরা খাতায় বন্দি পাখি না, মুক্ত বিহঙ্গ। যেইখানে ইচ্ছা সেইখানে যাইতে পারবা।
আপনার এই ঋণ আমরা জীবনও শোধ করতে পারুন না।
আরে ঋণ বলতাছো কেন? মানুষ হিসাবে মানুষের প্রতি এইটা আমার কর্তব্য, তার জন্য ধন্যবাদ দেওয়ার কোনোই মানে হয় না।
একটা অদ্ভুত সুন্দর করে কথা বলে, তার মানে দাঁড়াচ্ছে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। তার কথা মতো অটো থেকে নেমে তার পিছু পিছু এক পা দুপা করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। কয়তলা পর্যন্ত উঠেছে জানালার খেয়াল নেই। শুধু বুঝতে পেরেছে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। অবশেষে প্যান্টের পকেট থেকে চাবি বের করে লোকটা একটা ঘরের দিকে এগিয়ে যায়। দরজা খুলে দুজনকে সামনে এগুলো নির্দেশ দিয়ে বাইরে চলে যায়। তাহলে অবশেষে তারা মুক্ত, মুক্ত বিহঙ্গ। অন্ধকারের অমানুষে কেটে আলো আসতে শুরু করেছে তাদের জীবনে। আসলেই কি তাই? নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘরে পাতা চেয়ারে আর খাটে বসে শরীর এলিয়ে দেয় তারা। কারো মুখে আপাতত কোনো কথা নেই। এতক্ষণ পরেই জাহানারার খেয়াল হলো সোনালির মুখের দিকে। আহ, চোখে মুখে প্রশান্তির সে কি ছাপ! এমনিতেও সে সুন্দর, তার উপর খুশিতে ভরা উজ্জ্বল মুখে তাকে দারুণ দেখাচ্ছিল। আর ঠিক এমন সময় দরজায় থাকতো।
কে? কে?
আমি।
আমি কে?
আরে আমি, চিনতে পারতাছো না?
ও, আপনি?
এই নাও, নান রুটি আর ডাল ভাজি, এইগুলা তোমরা খাও, আমি কামে যাই। দুপুরে আবার আসবো, ততক্ষণ তোমরা ঘুমাও।
আচ্ছা। আসলে শরীরের উপর কি ধকল গেল, এবার একটু না ঘুমাইলেই না। ঠিক বলছিস। এই লোকটা কে রে? আরে এখন বাদ দে তো, আগে আয় খাই আমি, পরে ঘুমাই দেবে। আচ্ছা।
জাহানারাও আর কথা না বাড়িয়ে লোকটা দাদা রুটির দিকে নজর দেয়। এতক্ষণই সে বুঝতে পেরেছে আসলে তার খিদে পেয়ে গেছে। তার উপর এই ডাল রুটি, আহ, কত দিন যে পেটে ডাল রুটি পড়েনি। তৃপ্তি নিয়ে দুজনে সব খাবার খেয়ে নিল। পানি খেয়ে দুজনে বিছানার শরীর থেকে একটু এলিয়ে দিল। কখন যে ঘুম চলে এসেছে জাহানারার খেয়ালই নেই। একসময় ঘুম ঘুম চোখে বিছানা হাঁচিয়ে সোনালিকে খোঁজার চেষ্টা করতে লাগলো জাহানারা। কিন্তু না, সোনালির শরীরটা তার হাতে লাগলো না। ধক করে উঠে তার মুখটা, যে দেখে সত্যিই সোনালির বিছানায় নেই। তারপর উঠে বসে পড়ে সে।
সোনালি, সোনালি, কই তুমি? সোনালি, এই সোনালি, কই এলা তুমি?
কিন্তু সোনালির কোনো সাড়া শব্দ কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে বাথরুমে গিয়ে দেখে, কিন্তু সেখানেও সোনালিকে পাওয়া গেল না। তবে কোথায় গেল সে? যাই হোক, হয়তো বাইরেও কোথাও যেতে পারে। সাত পাঁচ ভেবে বিছানার উপর আবার বসে পড়ে সে। তার আজ ভীষণ বাবা মার কথা মনে পড়ছে। না জানি দুই বছরে কিরকম হন্যে হয়ে তাকে খুঁজেছেন তারা। সোনালি আসুক, তারপর তাদের সাথে যোগাযোগ করার একটা উপায় বের করতেই হবে। এদিকে সোনালির কোনো খবর নেই। একটু পরে উঠে দরজার দিকে এগিয়ে যায় জাহানারা। টানতে শুরু করে দরজা। কিন্তু না, দরজা বাইরে থেকে লক করা। অনেক ধাক্কানোর পরেও দরজা খোলা গেল না। পরে আবার আগের জায়গায় এসে বসে পড়ে সে। হঠাৎ এমন সময় তার চোখ যায় টেবিলে রাখা একটা সাদা কাগজের দিকে। আস্তে আস্তে উঠে সেটা হাতে নেয় জাহানা। সেখানে লেখা ছিল,
জাহানারা জান, যখন তোর ঘুম ভাঙবে তখন সারা ঘর তন্ন তন্ন কইরে আমায় খুঁজবি, কিন্তু ততক্ষণে আমি তোর ধরা সর অনেক বাইরে কইরা গেছি। অনেক সাত কইরা এক বেইমানের হাত ধইরা এই শহরে আসছিলাম। আসার সময় বাসের ঠান্ডা হাওয়া যখন আমার গায়ে লাগতেছিল, ভাবছিলাম আমার স্বপ্নগুলো নিশ্চয়ই এর চাইতেও সুন্দর হইব। আসলে হয়েছিল ভালো। সামান্য কটা টাকার লোভে সেই বেইমান আমার বিক্রি কইরা কুকুরের মতো পালাইয়া গেল। তারপর চার দেয়ালের বন্দি ঘরে জীবনটারে যন্ত্রণায় যন্ত্রণায় বেশ উপভোগ করছি। মাঝে মাঝে ওই উপরওয়ালাকে গালিও দিতাম। এক টুকরো সুখের জন্য না হয় একটু লোভ করছিলাম, তার জন্য এইভাবে শাস্তি দিতে হয়? সারাটা জীবন দেখাই আমার মনের দাম কেউ দেয়নি, তাই আমার কাছেও মানুষ আর তার মনের কোনোই দাম নাই। তাই সিদ্ধান্ত নিলাম একলাই ভালোভাবে বাইতে থাকবো, আর তাই তোরে আমি বিক্রি করে দিলাম এই লোকটার কাছে 10 লাখ টাকার কর করে নোটের কাছে। খুব ইচ্ছা করতেছিল জানিস টাকাগুলো তোর একটু দেখায়, কিন্তু পারি না। লোকটা দুটা কিডনি দরকার, আজ রাইতেই তোর অপারেশন। আমারে মাফ করে দিস, আমি তোর সাথে বেইমানি করলেও অতটা নিষ্ঠুর না। বাঁশখালি স্পেশাল সার্ভিসের সাথে আমার কথা হয়ে গেছে, কাল সকালে তোর লাশটা লাস্ট স্টেশনে পৌঁছাইয়া দিবে। সেইখানে নিশ্চয়ই কেউ না কেউ তোরে চিনব, আর তুই ফিরে যেতে পারবি তোর নিজের ঘরে। তোরে ভাগাইয়া আনাটা শুধু বিক্রির একটা কৌশল ছিল। ওই পাখিটা এই বেইমান বান্ধবীটার জন্য দোয়া করিস শোনা।
বেশ খানিকক্ষণ স্তম্ভিত হয়ে থাকে জাহানারা। নিজের চোখ, কাগজ আর পরিবেশের পুরোপুরি মিল থাকা সত্ত্বেও তার বিশ্বাস হচ্ছে না সমস্ত ব্যাপারটা। একটু আগে সে স্বপ্নের দোলায় ভাসছিল, আর এখন সব শেষ হয়ে গেল। যেদিকে যায় সেদিকে প্রতারণার শিকার। বুকের ভেতর অজানা একটা কষ্ট আটকে আছে, দম বন্ধ হয়ে আসছে তার। এ কিভাবে সম্ভব? কখন যে হাতের কাগজটা পড়ে সারা ঘরে ঘুরপাক খাচ্ছে নিজেই খেয়াল করতে পারেনি জাহানারা। আজ মানুষ থেকে সে যেন একটা পণ্যতে রূপান্তরিত হয়ে গেছে। যে পাচ্ছে সেই তাকে বিক্রি করছে। নারী হয়ে কেন জন্ম নিতে গেল সে আগে জানলে? হঠাৎ জাহানারার কণ্ঠ থেকে বেরিয়ে এলো তীব্র কষ্টের এক আত্মচিৎকার।
আমি এই জন্যই জন্মাইছিলাম, আমার মরণ হয় না কেন, মরণ হয় না কেন?
গলা ফাটিয়ে কান্না শুরু করে দিল জাহানারা। কিন্তু তার কান্নার শব্দ প্রতিধ্বনি হয়ে ঘুরপাক খাচ্ছে কাগজের মতো সারা ঘরে। বাইরে বেরোবার কোনো সুযোগ নেই,
যদি বাইরে যেতেও পারে তবুও যাবে তো সেই সব মানুষদের কাছে যারা কিনা পশুর চাইতেও অধম। হঠাৎ আচমকা দরজার নিচ দিয়ে একটা খাবারের প্লেট চলে এলো। খাবারটা দেখে রাগে দুঃখে ঘৃণায় লাল হয়ে গেল জাহানারা। যেভাবেই হোক তাকে পালাতেই হবে, আর পালাতে না পারলে উপরে সিলিং ফ্যান তো আছেই, নিয়তের কাছে সে কোনোভাবেই ধরা দেবে না। মরবে তো মরবেই, কিন্তু কারো বেইমানির শিকার হয়ে পশুর মতো মরতে চায় না সে। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো পালানোর রাস্তা, না কোথাও কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। হঠাৎ মনে পড়লো বাথরুমটার কথা, সেখানকার ভেন্টিলেটর ভাঙা, অনায়াসে গলিয়ে দেওয়া যাবে শরীরটা। সেটা দেখার পরেই জাহানারা যেন মাথায় বুদ্ধি এসে গেল। তাড়াতাড়ি করে উঠে মাথা ঢুকিয়ে চারপাশটা দেখে নিল। দেখা গেল পাশেই বাথরুমের বিশাল পাইপ। আর দেরি নয়, দৌড়ে ওড়না নিয়ে আসিছে, তারপর কপালে যা থাকে তাই হবে, এই ভেবে গলিয়ে দিল নিজের সমস্ত শরীর খুব সাবধানে। মরতে যখন হবেই তখন যুদ্ধ করে মরলে সমস্যা কি? পাইপ ধরে নিচে যাবার চেষ্টায় লেগে পড়লো জাহানারা। বাহ চমৎকার তো, খুব সুন্দরভাবে সে নেমে আসতে পারছে নিজের দিকে না তাকিয়ে। শত কষ্টের পরেই নিজের ভেতর থেকে একটা হাসি বেরিয়ে এলো। স্পাইডারম্যানের গল্প শুনেছে, কিন্তু আজকে সে নিজেই স্পাইডারম্যান। অবশেষে কাঁপা কাঁপা হাতে একেবারে নিচে নেমে আসতে পারলো জাহানারা। নেমেই জাহানারার মনে হলো সে যদি চান্স পেত তাহলে এভারেস্ট জয় করতে পারত। বিজয়ের আত্মতৃপ্তিতে মনের ভেতর আবারও স্বপ্নে দেখা মিলল। এক মুহূর্ত সময় নষ্ট না করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করেছে সে। যদিও পথ ঘাট কিছুই তার চেনা নেই, তবুও সে থেমে যাবার পাত্র নয়। চলছে তো চলছে, সে কোনো দিকেই তার ভ্রুক্ষেপ মাত্র নেই। হঠাৎ পিছন থেকে একটা গাড়ি তাকে উদ্দেশ্য করে বারবার হর্ন দিচ্ছে। শব্দটা জানালো কান পর্যন্ত পৌঁছানোর আগেই যেন বেরিয়ে যাচ্ছে কোথাও। এক পর্যায়ে ড্রাইভিং সিট থেকে নেমে এলো মাঝ বয়সী একটা লোক। আমরা শুনছিলাম রুমার মুখ থেকে জাহানারার কাহিনী। রুমা এবং অপুর বাসে করে যাচ্ছিল এবং বাসেই আলাপ হয় অন্তর সঙ্গে রুমার, এবং রুমা এক পর্যায়ে জানায় যে তার গন্তব্য গুলো ঠিক নেই, কোথায় যাচ্ছে জানি না। এবং হঠাৎ করে রুমার যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেই অ্যাক্সিডেন্ট যে মেয়েটি অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার ব্যাপারে সে খুব মর্মস্পর্শী একটি ঘটনা হঠাৎ করে সে বলা শুরু করলো অন্তকে। কি কারণে বলতে শুরু করলো কেন সেটা সেসব কিন্তু আমরা এখনো কিছু চাই না। এবং জানা গেল যে জাহানারা নামে একটি মেয়ে যে বাড়ি থেকে চলে গিয়েছিল জীবিকার সন্ধানে, বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু সে আর তার জীবিকার জন্য যে শহরে যাচ্ছিল সেখানে পৌঁছতে পারেনি। পথে একটি অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর দু বছর তার কোনো জ্ঞান ছিল না। দু বছর পর তার যখন জ্ঞান হয় সে যখন বুঝতে পারে, সে তার শুধু এটুকু খেয়াল ছিল সে ঘুমিয়ে গেছিল। যখন উঠে তখন সে আবিষ্কার করে এক নিষিদ্ধ পল্লীতে। পরবর্তীতে সে নিষিদ্ধ পল্লীতে সোনালী নামে একটি মেয়ের সঙ্গে তার আলাপ হয় এবং তার কাছ থেকে সে সব ঘটনা শুনে তার সম্পর্কে। তাকে এখানে পরে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সোনালী একসময় তাকে নিয়ে পালিয়ে যায় এবং তাকে সাহায্য করবে বলে কথা দেয়। এবং যখন তারা পালিয়ে যেতে সক্ষম হয় এবং গিয়ে পৌঁছে একটি হাসপাতালে, হাসপাতালের একটি উপরের কোনো এক তলায় একটি রুমের মধ্যে সে এবং সোনালী আশ্রয় নেয়। অর্থাৎ তাদের প্রচন্ড ঘুম আসে, খাবারের পর তারা ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে উঠবার পর জাহানারা আর সোনালীকে খুঁজে পায় না, কিন্তু পায় একটি সোনালীর লেখা চিঠি। এই চিঠিতে সোনালী লিখে গিয়েছে যে কিডনি, তার দুটো কিডনি বিক্রি করে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকার বিনিময়ে, যেটা কিনে নিয়ে গেছে সোনালী। এবং পরবর্তীতে আর কোনো বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না, দুটো কিডনি দিয়ে দিলে জাহানারা। এবং জাহানারার বাড়িতে সে এতটুকু উপকার করেছে, সে লিখেছে যে তার উপকার করার মধ্যে সে করেছে, তার বাড়িতে জানিয়ে দিয়েছে যে তার লাশটি যেন এসে নিয়ে যাওয়া হয়। খুবই দুঃখজনক, এবং এটা জানবার পর জাহানারা খুবই কষ্ট পায় এবং এক পর্যায়ে সে সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং পালিয়ে সে রাস্তা দিয়ে দৌড়তে শুরু করে। ঠিক এমন সময় পেছনে শুনতে পায় একটি গাড়ি হর্ন বাজাচ্ছে এবং আমরা শুনেছি গাড়ি থেকে একজন মাঝ বয়সী লোক নেমে এসেছে। কে এই লোকটি? যারা কি আবার পালিয়ে কোথাও যাবে নাকি আবার কোনো খারাপ লোকের খপ্পরে পড়েছে, সবই জানবো রাত 1টার বিরতির পর। পরের পর্বে সঙ্গেই থাকবেন আজ শামিন আছি আপনার সঙ্গে। আর লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 চলছে কুয়াশা এবং রেডিও এফএম 89.2। কুয়াশা
এই মেয়ে শুনতে পারো নাকি, কানে কি তুলাস বুঝে রেখেছো নাকি? হ্যাঁ
আমারই বুঝাচ্ছেন।
জি আপনাকেই বলছি, জানতে চাচ্ছি রাস্তাটা আপনার দাদা কবে কিনেছেন।
ভুলে গেছেন, মাফ করে দাদা।
রাস্তায় তো আরো অনেক মানুষ চলাচল করবে তাই না, তুমি একা দখল করে রাখতে তো হবে না। সব ফালতু মেয়ে কথাটা।
কথাটা শেষ করার পরপরই ফিরে গেল লোকটা। এদিকে ফালতু মেয়ে শব্দটা জাহানারার হৃদয় ভেদ করে যায়। লোকটা গাড়ির গ্লাস দিয়ে দেখতে পায় জাহানারা দাঁড়িয়ে আছে তখনও এক পাশে শুয়ে, তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, চোখ বেয়ে পানি ভিজিয়ে দিচ্ছে গাল। মেয়েটার এই অবস্থা দেখে লোকটার মনে সামান্য দয়া হল, এগিয়ে আসলো সে জানালার দিকে।
সরি, আমি একটু বাজে ব্যবহার করে ফেলেছি।
জাহানারা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। কিছুক্ষণ পরে লোকটার কোনো কথার দিকে কর্ণপাত না করে আবার নিজের মতো করে হাঁটা শুরু করে দিল। কিন্তু লোকটা আবারও বলে উঠল,
এই শোনো প্লিজ দাঁড়াও এক মিনিট।
আরো কিছু শোনাইতে চান? শোনাইতে চাইলে শোনান, তাড়াতাড়ি কইয়া ফেলাম।
আসলে আমি দুঃখিত, তুমি কোথায় যাবে?
জাহান্নামের চৌ রাস্তায়, আপনার তাতে কি?
আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করে আছো, সেজন্য আমি আবারও সরি বলছি।
ঠিক আছে,
যদি কিছু মনে না করো আমি তোমাকে পৌঁছে দিতে পারি।
না না থাক, দরকার নেই, আপনি যান
প্লিজ, আমি খুশি হব।
লোকটার অনেক রিকোয়েস্টের পর জাহানারা লিফ্ট নেয়। লোকটার নাম মিস্টার রেজা, চট্টগ্রাম শহরের একজন স্বনাম ধন্য ব্যবসায়ী। কথা প্রসঙ্গে জাহানারা তাকে জানায় যে সে গ্রাম থেকে এসেছে কাজের সন্ধানে, কাজ না পেয়ে এখন সে গ্রামে ফিরে যেতে চায়।
দেখো তুমি গ্রাম থেকে সবে মাত্র এসেছ, তাছাড়া এখানে তোমার কোনো আত্মীয় স্বজনও নেই, আমার মনে হয় তবুও তোমার ফিরে যাওয়া উচিত না।
তাহলে আমি কি করব?
তুমি কি রান্নাবান্না করতে পারো?
হ্যাঁ পারি।
তুমি চাইলে আমার বাসায় কিছুদিন কাজ করতে পারো, আমার বাসায় আমার স্ত্রী এবং বাচ্চারা আছে, তুমি তাদের দেখভাল করবে আর কি।
কিন্তু আচ্ছা, আপনি আমার কোনো দুর্বলতার সুযোগ নিতেছেন না তো?
ছি ছি, তুমি আমাকে নির্ভয়ে বিশ্বাস করতে পারো, আর বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি তোমাকে দিব।
ঠিক আছে, তাহলে আমি আরেকবার বিশ্বাসের কাছে হাইরা গেলাম।
রেজা সাহেব কোনো কিছুই বললেন না, গাড়ি ঘুরিয়ে নিলেন, বাঁকা ছুটে একটু মুচকে হাসি দিলেন। কিছুক্ষণ বাদে একটা বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামল। রেজা সাহেব উঠে গেট ধাক্কা দিয়ে খুলে আবারও ড্রাইভিং সিটে এসে গাড়িটা বাড়ির ভেতর ঢুকিয়ে জাহানারাকে নামার ইঙ্গিত দেন। তাকে নিয়ে বাসায় উঠে কলিং বেল বাজালেন রেজা সাহেব। কলিং বেলের শব্দ পেয়ে একজন ভদ্রমহিলা দরজা খুলে উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকলেন। জাহানারা বুঝতে পেরেছেন তিনি হয়তো রেজা সাহেবের স্ত্রী।
এইটা কে?
আগে আমাদের ভেতরে ঢুকতে দাও, তারপর বলি।
ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
তোমার তো সংসার গোছাতে কষ্ট হয়, তাই ভাবলাম একটা কাজের মেয়ে হলে তো ভালোই হয় তাই না?
আমি কি কখনো তোমাকে সে কথা বলেছি?
বলনি, আমি তো দেখেছি।
আই কি নাম তোমার? জাহানারা। আচ্ছা ঠিক আছে চলো।
তারপর কেটে যায় দুই তিন মাস। জাহানারা বিকম পাশ করেও একজন গৃহ পরিচারিকার কাজ নেয়, আর রেজা সাহেবের পরিবারের লোকজনও অনেক ভালো। খুশি মনেই কাজ করতে করতে তার দিন ভালোই কেটে যাচ্ছিল। প্রথম দিন রেজা সাহেবকে বলেছিল তার বাবা মা কেউ বেঁচে নেই, সেজন্য বাবা মার কথা মনে পড়লেও কিছু করার নেই এখানে। ভাবলো যাক না আর কটা দিন, হাতে কিছু টাকা এলেই একদিন বের হয়ে বাবা মার খোঁজ নেবে সে। সেদিন রেজা সাহেব আর মিসেস রেজা চা খেতে বসলেন সন্ধ্যাবেলা। কিছুক্ষণ আগেই জাহানারা তাদের চা দিয়ে গেছে।
আচ্ছা মেয়েটা আসলে ভালোই তো তাই না?
হুম ভালোই তো, কাজকর্মে বেশ স্মার্ট, একটু বুঝিয়ে দিলেই বাকিটুকু নিজেই করে নিতে পারে, খুব কাজের নেই।
একটা জিনিস লক্ষ্য করেছ, মেয়েটা কিন্তু দারুণ সুন্দর।
আগের অভ্যাস পাল্টাইনি তাহলে?
কি যা বলছো,
ভুল কথা বললাম? আজকাল তো কাজের মেয়ের দিকেও চোখ চলে যাচ্ছে।
রেজা সাহেব খানিকটা হেসে বেশ কিছুক্ষণ স্ত্রীর সাথে আড্ডা দিয়ে উঠে পড়ল। আর এই দুই তিন দিন পরের ঘটনা, জাহানার আর প্রচন্ড মাথা ব্যথা করছে এবং বমি বমি ভাবটা আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে। সে কিছুই খেতে পারছে না, শরীরের আকারেও দিনকে দিন একটা পরিবর্তন হচ্ছে সে টের পাচ্ছে। সারা রাত্রি জুড়ে টেনশন আর চিন্তা ঘুম আসছে না তার। কি হতে যাচ্ছে এসব তার সাথে? সে যা ভাবছে তা নয় তো। পরের দিন সকালবেলা নাস্তা বানাতে গিয়ে মেঝেতে পড়ে যায়, তারপর মাথা ফেটে দর দর করে রক্ত বেরোতে থাকে। মিসেস রেজা জাহানারের এই অবস্থা দেখে তড়ি ঘড়ি করে ডাক্তারকে খবর দেন। ডাক্তার ওনার ফোন পেয়ে কাল বিলম্ব না করে চলে আসে। আর এসে জাহানারাকে দেখে যা জানায় তা শুনে জাহানারা আর মিসেস রেজা দুজনেই চমকে যান।
এই মেয়ে, একটু দেখে শুনে চলতে পারো না? ভাগ্যিস বাচ্চার কোনো ক্ষতি হয় নাই। এই সময় একটু সাবধানে চলাফেরা করতে হয়, বুঝলে? হ্যাঁ, এবার থেকে একটু সাবধান হতে চেষ্টা করবে, তাতে তোমার আর তোমার পেটের বাচ্চা দুজনেরই লাভ, আর না হলে দুজনেরই সমস্যা। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি ঠিক মতো খাবে। আর হ্যাঁ ম্যাডাম, আপনাকে বলছি, মানুষ তো মানুষের জন্যই, এই সময় ভারী কাছ থেকে ওকে একটু বিরত রাখবে, আপনার ভালো হবে।
জি ডাক্তার, তা তো বটে।
ডাক্তার চলে যাওয়ার পর সারা বাড়িটা কেমন জানি নীরব হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করেই যেন সবার মুখের কথা হারিয়ে গেছে। ছেলেমেয়েরা একটু আধটু দুষ্টুমি করে উঠেছিল। মিসেস রেজা দুজনকে দুটো চট দিয়ে যার যার রুমে পাঠিয়ে দিলে। সবাই কেমন যেন অন্য মনস্ক আজকে। রেজা সাহেব ডাক্তার আসার আগেই অফিসে চলে গেছেন, বলে গেছেন আজ অফিসে জরুরি কাজ আছে। সোফায় বসে বসে মিসেস রেজা ভাবছেন রেজা সাহেবকে ফোন করবেন কিনা। না থাকুক, আজের একটা ফয়সালা তাকে করতেই হবে। পাশে থাকা ল্যান্ড ফোন থেকে ফোন করে আসতে বললেন তিনি অবশেষে রেজা সাহেবকে। আর রেজা সাহেবও কাল বিলম্ব না করে চলে আসলেন বাসায়। ভেতরে ঢুকেই স্ত্রীকে তিনি অত্যন্ত চিন্তিত দেখতে পেলেন, তাই কিছু জিজ্ঞেস না করে দাঁড়িয়ে থাকলেন। তা দেখে মিসেস রেজা ইশারায় তাকে বসতে বললেন। রেজা সাহেব বসতেই তিনি জাহানারাকে ডাক দিলেন। মেম সাহেবের ডাক পেয়ে জাহানারা ড্রয়িং রুমে আসলো। তাকে দাঁড়াতে বলে মিসেস রেজা রান্নাঘরে গিয়ে কি যেন একটা করে এলেন। সেখান থেকে এসেই আবার নিজের জায়গায় বসে পড়লেন। তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন,
তোকে তোকে কখনো না খাইয়ে রেখেছিলাম? আমি যা খেয়েছি তাই তোকে খেতে দিয়েছি। অতিরিক্ত কাজ কখনো তোকে করতে বলেছিলাম? আরে তোকে আমি কখনো কাজের মেয়েই ভাবিনি, আমার নিজের মেয়ে মনে করতাম, আমার নিজের মেয়ে। তুই একবার তোর নিজের দিকে তাকিয়ে দেখ না, তোকে কেউ কাজের মেয়ে বলতে পারবে? আর সেই তুই কিনা আমার এত বড় ক্ষতি করে দিলি। আমি তোর কি ক্ষতি করেছিলাম বল, বল আমি তোর কি ক্ষতি করেছিলাম?
আচ্ছা কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না।
কিছুই বুঝছো না তাই না? কিছুই না, এখন তো কিছুই বুঝবা না। ওর পেটের বাচ্চাটা কার?
বাচ্চাটা কার মানে?
মানে জানো না, এখন তো ভাজা ভাতটাও উল্টে খেতে জানবে না। তাই তো বলি, বউয়ের জন্য এত দরদ উঠলে উঠো কেন, কাজের মেয়ে নিয়ে আসলে। আমি বাসার বাইরে গেলে এইগুলো করো তাই না?
প্লিজ তুমি শান্ত হও, শান্ত হও প্লিজ, বুঝতে চেষ্টা করো।
কি বোঝাবে তুমি আমাকে? বাচ্চাটা তোমার না, এই বাসায় তুমি ছাড়া পুরুষ কে আছে বলতো? এই তোমার চরিত্র, এই জন্যই তো কাজের মেয়েকে তোমার কাছে এত বেশি সুন্দর মনে হয়। আমি তোমাকে চিনতাম, হরে হরে চিনতাম, কিন্তু এত নিজ এত জঘন্য আমি কখনো ভাবিনি তোমাকে। চুপ চুপ, তাই মেয়ে তোর কি ক্ষতি করেছিলাম আমি? আশ্রয় দিয়ে এত অন্যায় করে ফেলেছি আমি, বল তোর কি ক্ষতি করেছি বল।
প্লিজ তুমি এত নিষ্ঠুর আচরণ করো না।
চুপ করো, তোমাকে আমি ছাড়বো না।
এই বলে আঘাতের পর আঘাত করতে শুরু করলো জাহানারার সমস্ত শরীরের উপর। তারপর শুরু হলো জাহানারার সেই আগের চিৎকার। এদিকে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন রেজা সাহেব। তার কাছেও আজ এই প্রশ্নের উত্তর নেই। যদিও কোনোভাবেই রেজা সাহেব দায়ী নন, তবুও ফেঁসে গেলেন তিনিও। আস্তে আস্তে জাহানারার প্রতি নিজেরও ঘৃণা আসতে শুরু করল। এই তাহলে ভালো মানুষের রূপ। জাহানারার প্রতি এত অমানসিক নির্যাতনের পরও স্ত্রীকে থামানোর আর কোনো চেষ্টা করেননি তিনি। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গিয়েছেন এই নিদারুণ দৃশ্য। অন্যদিকে জাহানারা চিৎকারে খসে পড়েছে গাছের পাতা পর্যন্ত, কিন্তু সেই চিৎকার পৌঁছয়নি উপরওয়ালার কানে। শুধু ঘরের মশা মাছি ইঁদুর টিকটিকি তাকিয়ে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়েছে। মারতে মারতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন মিসেস রেজা। তার হাতে এক মুঠো টাকা গুঁজে দিয়ে বাসা থেকে বের করে দিলেন জাহানারাকে রাস্তায়। জাহানারার জন্মটাই যেন আজন্ম পাপ। যেদিকেই সে গেল সেদিকেই তাকে হতে হয়েছে লাঞ্ছনার শিকার। তবু সে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। অত সহজেই হার মানার পক্ষপাতী ছিল না জাহানারা। একটা মহিলা মেসে উঠল সে। এরপর গেল একজন ডাক্তারের চেম্বারে, কিন্তু কোনো লাভ হলো না। নিরাশ হয়ে জাহানারাকে ফিরে আসতে হলো। তার বাচ্চাটার হাত থেকে তাকে মুক্তি দিতে কেউ রাজি হলো না। এরকম অবৈধ কাজ কোনো ডাক্তারই করতে রাজি হলো না। আর তাছাড়া এখন এরকম কোনো ব্যবস্থা নেবার জন্য অনেক দেরিও হয়ে গেছে। এদিকে সময়ের চাকা ঘুরতে ঘুরতে চলে যায় অনেকগুলো দিন। জাহানারার অবস্থা দিনকে দিন অবনতির দিকে যেতে শুরু করেছে। চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করেছে মেয়েটা। কি করবে ভেবে পাচ্ছে না সে। বিনা দোষে সাজা পেতে পেতে জাহানারা আজ দিশে হারা। কেন জানি তার হাল ছেড়ে দিতে ইচ্ছে হলো। জীবনের সাথে কি আর এমন ভাবে যুদ্ধ করে টিকে থাকা যায়? তার নিজেরও তো জানা নেই তার পেটের অনাগত সন্তানের জনককে। বাচ্চাটাকে জন্ম দিয়ে কি তার পিতৃ পরিচয় দাঁড় করাতে পারবে সে? আজ সমাজের প্রতিটা প্রাণী তাকে কলঙ্কিনী মনে করছে, পাপি ভেবে তাড়িয়ে দেয় দূর দূর করে। এত বড় দুনিয়ায় তার বেঁচে থাকার জন্য এক টুকরো জায়গা নেই। যেখানে যায় মানুষের লোলুপ দৃষ্টি পড়ে তার দিকে। তাহলে না, সে আর ভাবতে পারছে না, এই শহরে আর না। যেভাবেই হোক পালাতে হবে এই শহর ছেড়ে, তবেই হয়তো রক্ষা পাবে সে। হ্যাঁ, সে মার কাছে চলে যাবে, সেখানে হয়তো মিলে যেতে পারে তার একটু শান্তি। পরের দিন ভোরে পাবলিক বাসে উঠে পড়ে জাহানারা। বাসটা বহদ্দার হাট থেকে টার্মিনাল পর্যন্ত যাবে। তার পাশের সিটে মোটা সোটা একটা লোক বসা ছিল, ইয়া বড় এক গোফদার। দেখলেই পিলে চমকে যায়। গাড়িটা কিছু দূর যেতেই লোকটা তার ব্যাগ থেকে কলা বের করে খেতে থাকে। জাহানারা খুব খিদে পেয়েছে। মনে হলো লোকটার মতো যদি দু একটা কলা কিনে নিত তাহলেও খাওয়া যেত। ক্ষুধার্থ চোখে তাকিয়ে তাকে দেখতে থাকে লোকটার কলা খাওয়া। লোকটার বোধ হয় খুব মায়া হলো তাকে দেখে। লোকটা একটা কলা বের করে জাহানারাকে এগিয়ে দিল। জাহানারা ভদ্রতা বজায় রাখতে লোকটার হাত থেকে কলাটা নিয়ে নেয়। তারপর গোগ্রাসে খেতে থাকলো। কলাটা খাওয়ার কিছুক্ষণ পর জাহানারার মাথা দুলতে আরম্ভ করলো। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই দুলছে। তারপর আর কিছুই মনে নেই। হঠাৎ পানির ছিটা মুখে পড়ায় জাহানারার জ্ঞান ফিরে আসে।
কারো হাত থেকে কিছু খাইছে?
জাহানারা নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ভেতর থেকে কান্নার রোল বের হয়ে কণ্ঠনালী রোধ করে দিচ্ছে বারবার। কিছুই আর করবার নেই তার। যেভাবে সে এসেছে সেভাবে এখন তাকে ফিরে যেতে হবে বাড়িতে সম্পূর্ণ খালি হাতে। সামনে কয়েক পা হেঁটে গেলে বাস স্টেশন। ওখানেই পাওয়া যাবে চট্টগ্রাম বাসখালী স্পেশাল সার্ভিস। হাঁটতে শুরু করে সে। অবশেষে স্টেশনে ঢুকে পেয়ে গেল স্পেশাল সার্ভিস। উঠে পেছনের সিটে গিয়ে একেবারে চুপটি মেরে বসে থাকে। তারপর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গাড়ি স্টার্ট দিল। এত কিছুর পরও জাহানারার মনে একটুকরো খুশির ঝিলিক বয়ে গেল। অনেক দিন পর আছে বাড়ি ফিরছে। জীবনের সমস্ত কিছু সে মায়ের সাথে শেয়ার করবে। এই সমস্যার সমাধান একমাত্র তার মায়ের হাতেই আছে। সাই সাই গতিতে গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে। বাতাসের পাগলা ঝাপটায় তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। হাত বাড়িয়ে ঠিক করে নিচ্ছে, কিন্তু পরক্ষণে আবার একই অবস্থা। আর এই ব্যাপারটাকে সে নিজে নিজে উপভোগ করছে দারুণভাবে। আস্তে আস্তে সে মিশে যেতে শুরু করেছে ভাবনার কাছে। এমন সময় হঠাৎ হেল্পার আবার এসে টিকিট চাইতে লাগলো, কিন্তু টিকিট তো জানালার কাছে নেই। হেল্পার তার চেঁচা মেঝিতে একসময় জানালাকে বাস থেকে নেমে যেতে হলো। গাড়ি থেকে নেমেই সোজা রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করলো সে। যেভাবেই হোক তাকে গ্রামে যেতেই হবে। অসুস্থ শরীর নিয়ে হাঁটতে লাগলো সে। জাহানারা হার মানার পাত্র নয়। জাহানারা স্থির করে এভাবে আর না, বাকি পথটুকু কষ্ট হলেও সে হেঁটেই যাবে। গাড়িতে উঠে লাঞ্ছিত হবার আর কোনো দরকার নেই। না পড়া থেকে হাঁটতে হাঁটতে চলে আসে একেবারে টইটক বাজারে। হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত এবং পিপাসার্থ হয়ে যায়। হঠাৎ জাহানারা সামনে একটা চায়ের দোকান দেখতে পায়। পানির জন্য সেদিকে সে এগুতে থাকে। অবশ দুটো পা যেন আর চলতেই চাইছে না। তারপরে অতি কষ্টে নিজেকে একটু সামলিয়ে এগিয়ে চলেছে সে। ঠিক এমন সময় তার দিকে প্রচন্ড গতিতে ছুটে আসছে একটা স্পেশাল সার্ভিস। ব্রেক ফেল বলে জাহানারাকে ইঙ্গিত দিলেও সে বুঝে ওঠার আগেই সব শেষ। জাহানারাকে চাপা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে গেল বাসটা। এদিকে রাস্তায় পড়ে আছে চাকায় পিষ্ট জাহানারার শরীর। একটু আগেই দুনিয়ার সমস্ত হিসেব চুকিয়ে প্রাণ পাখিটা উড়ে গেছে। টকটকে লাল রক্তে একাকার হয়ে গেছে সারাটা রাস্তা। ঘটনাস্থলে অনেক লোক জমে গেল, কিন্তু দুঃখের বিষয় কেউ জাহানারাকে চিনতে পারল না। বেওয়ারিশ লাশ হয়ে এখনো সে পড়ে আছে সেখানে। আসলে কি পারে না স্পেশাল সার্ভিস, জীবন থেকে কেড়ে নিতে নিতে শেষ প্রাণটুকু পর্যন্ত কেড়ে নিতে। এই জন্যই হয়তো এর নাম স্পেশাল সার্ভিস। নড়ে চড়ে বসে অন্তু, রুমার দুই চোখ জুড়ে অশ্রু টল টল করছে।
আপনি হয়তো ভাবছেন জাহানারার জীবনে আসা প্রত্যেকটা লোকের কথা, ভাবছেন এরকম অমানুষ কেমন করে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে।
ঠিকই বলেছেন।
আচ্ছা, আপনি যদি জাহানারার জীবনে সেই অমানুষগুলোকে পেতেন তাহলে কি করতেন?
হিরে টুকরো টুকরো করে ফেলতাম।
হ্যাঁ, আমিও যাচ্ছি সেই জন্য, জাহানারার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। তবে তাদের কোনো ক্ষতি করব না যাদের কথা আপনাকে বলেছি। জাহানারার জীবনে আরো দুইজন নরপিশাচ এসেছিল, আমি তাদের হত্যা করব। আপনার সামনে নিষ্ঠুরভাবে হত্যা করব তাদের। আর হ্যাঁ, তখনই আপনি আমাকে আর মেয়েটাকে চিনতে পারবেন ভালোভাবে। আপনার সামনেই মারা যাবে সেই বেবি হান।
কথাটা শেষ করে অন্তকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ায় মেয়েটাকে হাত মেরে বাই বলল অন্ত। রুমার আবল তাবল কথাগুলো অন্তকে বেসামাল করে দিল। ভাবতে লাগলো সে মেয়েটার সাথে অন্তর কি সম্পর্ক, আর জাহানারার কথাই বা তাকে বলতে গেল কেন রুমা? আর রুমাই বা কে, তার সাথে কি সম্পর্ক জাহানারার? জাহানারার জীবন যন্ত্রণার জন্য দায়ী অমানুষগুলোকে রুমা তার সামনে কেন খুন করবে নিষ্ঠুরভাবে? হঠাৎ মনে হলো রুমার কথা। আচ্ছা কোথায় সে, নেমে গেল না তো? নেমে যাবার কথা তো নয়, বাস তো একবারের জন্য থামিনি। অন্তর উৎসুক দৃষ্টি সারা বাসে তন্ন তন্ন করে খুঁজেও আর পেল না রুমাকে।
ধুর, কোথায় গেল মেয়েটা?
কি ভাই, কেউ চলে গেল নাকি? কাউকে খুঁজছেন? যেভাবে ডাটা দিচ্ছেন।
লোকটার কথাতে প্রচন্ড ভাবে বিরক্ত হলো অন্তু। সারাটা পথ দেখে আসছে তারা তাদের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলে আসছে, বদমাশ কোথাকার। এদিকে লোকগুলো অন্তুকে আবার ইনসাল্ট করতে শুরু করেছে।
কিছু খেয়ে বেরিয়েছেন নাকি দাদা?
অন্তর মনে হলো কষে একটা থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু না, পরক্ষণে আবার স্বাভাবিক মুডে ফিরে আসে। গাড়ি চলে এসেছে অন্তর গন্তব্য পর্যন্ত। কি আর করার, চিন্তিত মনে নেমে পড়ে সে। লাস্ট স্টেশন টৈটং বাজার। অন্তু গাড়ি থেকে নেমে ধীর গতিতে বাজারে প্রবেশ করছে। বেশ কিছু দূর এগিয়ে আসতেই অন্তু চোখে পড়ল বেশ বড় সড়ো একটা জটলা। ধক করে উঠল তার বুকটা। সত্যি নাকি মেয়েটা যা বলল তাই কি? জেনারেটরের আবছা আলোয় অন্তুর দৃষ্টি সেদিকে স্থির হয়ে গেল। অনেকগুলো লোক কিছু একটা ঘিরে আছে। অন্তু দেরি না করে সেদিকে এগিয়ে গেল। ভিড় ঠেলে ঢুকে পড়ল ঘটনাস্থল। তারপর যা দেখল তাতে নিজেকে আর দাঁড় করিয়ে রাখা তার পক্ষে সম্ভব হলো না। ভিড় ঠেলতে অন্তু সামনে যে চেহারাটি ভেসে উঠল তাতে সে রীতিমতো ভেবা চাকা খেয়ে গেল। সে উড়ে উঠল তার পুরো শরীর। এ কি দেখল সে? এ অবস্থার সম্মুখীন তো সে হতে চায়নি। সে তো খুঁড়া খুঁড়া ভাবতে পারিনি এমন চেহারা তার সামনে ভেসে উঠবে। হ্যাঁ, সেই লাশটা, যে লাশটার কথা পথ জুড়ে রিমা তাকে বলে বলে আসছিল। পুরো শরীরটাই থেতলে গেছে, রক্তে মাটিতে শরীরের মাংস মিশে একাকার হয়ে পড়ে আছে নিথর দেহটা। কিন্তু এটা তো রুমা, অবিকল রুমার চেহারা। তাহলে কে রুমা? তাহলে কি রুমাই জাহানা? না, নিজেকে হাত ধরে রাখা সম্ভব হলো না। অন্তু ঘটনাস্থলেই বসে পড়ল সে। এ যদি রুমা হয় কিংবা জাহানারাই হয়, তাহলে সারাটা পথ সে কার সাথে এসেছে শুধু চট্টগ্রাম শহর থেকে এই মফস্বলে? তাহলে কি এটা তার আত্মা? একটা আত্মা কি তাহলে তার সাথে? কিন্তু কেন দুনিয়ায় এত মানুষের ভিড়ে রুমার আত্মা অন্তুকে কেন খুঁজে নিল? কি এমন রহস্য অন্তুর মাঝে? তাহলে কি অন্তু কোনো ক্ষতি করেছিল মেয়েটার? ভাবতে ভাবতে ক্রমশই ঘামতে শুরু করেছে অন্তু। তার চোখ দুটো বারবার তাকে চেনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বড়ই দুর্ভাগ্যের ব্যাপার, কোনোভাবেই অন্তু রুমাকে চিনতে পারল না। কিছুক্ষণ পর পুলিশের লোক এসে স্পেশাল সার্ভিস ড্রাইভার আর লাশটাকে নিয়ে চলে গেল। কিন্তু অন্তু ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। একে একে সবাই চলে গেল, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। ভাবছে কোন কালে কি করে তার সাথে রুমার পরিচয় হয়েছিল? সে কি রুমার কোনো ক্ষতি করেছিল কিংবা কোনো উপকার? হঠাৎ উঠে অন্তু রওনা দিল বাড়ির দিকে। বাড়িতে তার মা বাবা আছে, অপেক্ষা করছে তার জন্য। কিন্তু সেখানে পৌঁছে যা দেখলো তাতে অন্তুর পুরো পৃথিবী জ্বলে উঠল। তার বাবা মা দুজনেই মরে পড়ে আছে মেঝেতে, অন্তু ঠায় দাঁড়িয়ে আছে। একসময় তার মনে পড়ে গেল রুমার সেই কথাটি, আপনার সামনেই মারা যাবে সেই দুই বেইমান। তাহলে কি বাবা মা রুমার ক্ষতি করেছিল? কিন্তু এ কিভাবে সম্ভব? এই এলাকায় সবাই অন্তুর বাবা মাকে শ্রদ্ধার চোখে দেখেন। সবার আপদে বিপদে অন্তুর বাবাকে প্রথমে পাওয়া যায়। এমন লোক দ্বারা কিভাবে রুমার ক্ষতি হতে পারে? এর কয়েকদিন পরের ঘটনা। অন্তু এখন থানায়। সে জানতে চায় যে মেয়েটার লাশ সেদিন পুলিশ নিয়ে গেল তার কোনো পরিচয় কি জানা গেছে। থানার পুলিশ তাকে জানালো একজন লোক মেয়েটাকে চিনতে পেরেছিল। মেয়েটা অনেক আগে এই এলাকায় থাকত, কিন্তু একদিন ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বাবা মা দুজনেই অপেক্ষায় থাকতে থাকতে মারা গেছে। কিন্তু মারা যাওয়ার আগে মেয়েটার মা এক প্রতিবেশীর কাছে একটা চিঠি রেখে যায়, যদি কোনোদিন মেয়েটা ফিরে আসে তাহলে যেন এই চিঠিটা তাকে দেওয়া হয়। চিঠিটা পুলিশ পেয়েছে, অন্তুকে সেটা পড়তে দিল পুলিশ। সেখানে লেখা, জাহানারা, মা আমার, তোর বাবা গত হয়েছেন বেশ কিছুদিন আগে। আমিও বেশিদিন শিখব কিনা জানি না, তাই বেঁচে থাকতে তোকে দুটো কথা লিখে গেলাম। এতদিন তুই আমাদের বাবা মা হিসেবেই জানতি, কিন্তু অত্যন্ত কষ্ট নিয়ে লিখতে বাধ্য হলাম যে আমরা কেউই তোর বাবা মা না। তোর বাবার নাম হামিদ মণ্ডল আর মায়ের নাম রওশনারা, যারা আমাদের পাশের গ্রামের স্বনাম ধন্য ব্যক্তি। তোর নাম ছিল রুমা। তোর জন্মের আগে তোর বাবা মা চাইতো তুই ছেলে হয়ে জন্ম নিবি, কিন্তু নিয়তি, মানুষ ভাবে একটা আর হয় আরেকটা, তুই জন্ম নিলি কন্যা সন্তান হয়ে। তারপর তুই অযাচিত আগাছা হয়ে যাস তোর বাবা মায়ের সংসারে। তাই একদিন রাতের অন্ধকারে তোর বাবা মা রাস্তার ধারে একটা পটলায় ভরে তোকে ফেলে যায়, আর তোর পালক বাবা তাকে এ কাজ করতে দেখতে পায়। বাধাটির ক্ষমতা তার ছিল না, তোকে সে নিয়ে আসে আমাদের সংসারের লক্ষ্মী করে। যদি পারিস তাহলে হামিদ মন্দিরের কাছ থেকে তোর অধিকারটুকু নিয়ে নিস, এতে তোর পালক মা। চমকে উঠে অন্ত, হামিদ মন্ডলা রওশন আলা তার বাবা মায়ের নাম। তাহলে তাহলে রুমাই জাহানারা অন্তর বড় বোন যে কিনা ফিরে এসেছে প্রতিশোধের নেশা নিয়ে আত্মা হয়ে, নিজের অধিকার থেকে বঞ্চিত করার অপরাধে খুন করে দিল বাবা মাকে। আসলে সেদিন যদি জাহানারাকে বাবা মার এই অন্যায়ের শিকার হতে না হতো, তাহলে হয়তো জীবনের এই ভয়াল উত্থান পতন কখনোই তাকে স্পর্শ করতে পারত না। শুধু মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণেই তার জীবনটা এভাবে ধ্বংস হয়ে গেল। এই নারী পুরুষের বৈষম্য পোষণকারী মানুষকে আমরাও মন থেকে ঘৃণা করি। বন্ধুরা, শেষ হলো আজকে কুয়াশার কাহিনী। খুবই মর্মস্পর্শী রহস্যজনক একটি কাহিনী শুনলাম আজকে আমরা, এবং আজকের কাহিনী ছিলাম স্পেশাল সার্ভিস, লিখেছেন মোহাম্মদ রিদওয়ানুল হক, যিনি আমাদের একজন লিসনার, অর্থাৎ আমাদের শ্রোতা বন্ধু। পূর্ব টৈটং কাছারি পাহাড় পেকুয়া কক্সবাজার থেকে তিনি পাঠিয়েছেন এই লেখাটি। আর এই আজকের কাহিনীটির অন্যান্য যারা সহায়তা ছিলেন বা আমার কুয়াশা টিমে যারা ছিলেন তাদের নাম বলছি। অভিনয় পরিচালনা করছে শেখুস তাবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ, আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম হচ্ছে শান্ত, সিফাত, কুমকুম, অরণ্য শান্ত, শাড়ি, মনির, আপেল, নাজিম এবং মঞ্জু। পুরো কুয়াশা টিমকে একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কুয়াশা এবার অভিনয় করেছেন সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন নিপা, লিখেছে অন্তু হলো রুমার ভাই, একেবারে সঠিক। আচ্ছা, কাহিনীতে খুবই খুবই মর্মস্পর্শী ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল আজকে কাহিনীতে শুনতে। আর ধন্যবাদ জানাই রেদবানুল হক আপনাকে আরো একটি আমাদেরকে চমৎকার স্ক্রিপ্ট পাঠাবার জন্য, এবং অন্যান্য যারা পাঠাতে চান পাঠাতে পারেন। আজকে একটা সারপ্রাইজ আছে কুয়াশার বন্ধুদের, যেটা শুরুতে বলা হয়নি, কারণ শুরুতে কি করে বলবো, কারণ প্রেম রোগী কুইজ ছিল। আমরা প্রেম রোগে আমাদের আরো একজন শ্রোতা বন্ধু, আজকে শ্রোতা বন্ধুদের দিন রংপুর বয়, তার সৌজন্যে দুটো গিফট, অর্থাৎ কুয়াশার একটি বই আরেকটি হচ্ছে ক্রাইম অ্যান্ড জোকস, আহসান হাবিবের লেখা দুটো বই দুজন বন্ধু যারা কুইজ পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে সবাই পাঠিয়েছেন। সঠিক উত্তরদাতা লটারির মাধ্যমে দুজনকে সিলেক্ট করা হয়েছে, তাদের নাম আমরা জানিয়ে দেব তাদের পার্সোনাল ফোন মোবাইল নাম্বারে। এবং আজকে আমাদের এখানে আমার সঙ্গে যারা ছিলেন, অর্থাৎ SMS পাঠিয়েছেন যারা, সেখান থেকে দুজন দুজনের নাম লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে। সেটা কে হবে কিছুই জানি না, সেই দুজনকে একই পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ কুয়াশার একটি বই এবং আহসান হাবিবের লেখা ক্রাইম অ্যান্ড জোকস, দুটো বই পাচ্ছেন আজকের কি বলবো সৌভাগ্যবান দুজন আমাদের SMS পাঠিয়েছেন যারা, সেই সব শ্রোতা বন্ধু দুজন বন্ধু আমরা লটারি করে তার দুজনের নাম তোলা হবে। তো ঠিক আছে, আর আজকে এখানেই থাকবো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার সঙ্গে আবারও কথা হচ্ছে আগামীকাল রাত 9টার খবরের পর তারা নাম পাবে, সেই পর্যন্ত বিশেষ সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট। This track was downloaded from FusionBD.com.